This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grounding Form.
ঘড়িতে সময় রাত 11:59, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং রমজান মাসের একদম মাঝামাঝি আমরা, সামনে অনেকের ঈদের প্রস্তুতি আজকে সকালেও দেখেছি, এবং এখনও হয়তো অনেকেই যারা স্টুডেন্ট রয়েছেন বিশেষ করে, তারা ঢাকা ছাড়ছেন এবং রাস্তায় হয়তো অনেকেই রয়েছেন এই মুহূর্তে, অনেকে শপিংয়ে ব্যস্ত, শপিং শেষ করে হয়তো বাসায় ফিরছেন। অবশ্য অনেক রাত হয়ে গেছে, আমি জানি না যে এত রাতেও শপিং চলে কি না এখন পর্যন্ত, মানে যেহেতু 15 আমার মনে হয় শুরু হয়ে গেছে, কারণ এখনও দেখতে পাচ্ছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আলোকসজ্জা। বাট এর মাঝখানেই আমরা শুরু করলাম আমাদের আজকের ভূত এফএমের আজকের এই এপিসোডটি, এবং আশা করছি যে আপনাদের রক্তহীন করা কিছু ঘটনা শোনাতে পারবো। এবং সেই সাথে আমরা আমার যে পেজটা রয়েছে ফেসবুকে, সেখানে আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম, একটা ছবি দিয়েছিলাম, এবং সেই ছবির পেছনের কি রহস্য, সেই ছবির পেছনের কি ঘটনা, সেই ঘটনা আমরা শুনবো। সম্ভব হলে আমরা আজকে কানেক্ট করার চেষ্টা করব মিস্টার আকাশকে, যিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন এক সময়ে, এখন যিনি প্রাইভেট কার চালান। এবং খুবই অদ্ভুত ব্যাপার যে তার এমন কি জীবনে ঘটনা ঘটেছিল যে কারণে তাকে এই পেশা পরিবর্তন, পেশা ঠিক পরিবর্তন না, মানে জাস্ট টাইপটা পরিবর্তন করতে হলো, অ্যাম্বুলেন্স থেকে সরাসরি প্রাইভেট কারে নেমে আসতে হলো। প্রথম দিনের ঘটনা আমরা শুনেছি, আমরা আজকে তার দ্বিতীয় অংশটুকু শুনতে চেষ্টা করব, যদি তিনি আমাদের সঙ্গে থাকেন এবং তাকে যদি আমরা ফোনে কানেক্ট করতে পারি। আমাদেরকে কীভাবে SMS করতে হবে, আমাদের SMS করার নিয়মটি আমি শুরুতেই বলে দিচ্ছি। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। এবং এর পরপরই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নাম, ঠিকানা এবং আপনার, মানে কি বলবো, যে ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা পাঠিয়ে দেবেন। এবং ঘটনার শুরুতে অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার এই ঘটনাটা আমরাই পড়ে শোনাই। আর সেই সাথে যারা আমাদের দেশের বাইরে রয়েছেন, তারা তো সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আমরা আজকেও এরকম কিছু অডিও ক্লিপ প্লে করবো ইনশাল্লাহ আপনাদের জন্য, যেগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবং আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা আপনারা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhootfm.rasal। এই দুটো পেজে গিয়ে আপনারা দেখুন আজকের পোস্ট, সেখানে গিয়ে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান। আপনাদের মতামত খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ পুরো সপ্তাহ জুড়েই আমরা আপনাদের এই মতামতগুলো খুব ভালোভাবে লক্ষ্য করি, এবং সেই হিসেবে আমরা চেষ্টা করি ঘটনা সিলেক্ট করতে। আসলে যদি জিজ্ঞেস করা হয় যে ভূত এফএমের মানে মেইন যে শক্তি, ঘটনা যেগুলো সেগুলো আপনারা পাঠান, ঘটনাগুলো আসলে মানে কি বলবো, যে সিলেকশনের জন্য কারা আছেন, কারা সিলেক্ট করেন ঘটনা, ঘটনাও আপনারাই সিলেক্ট করেন, কারণ আপনাদের পছন্দের ওপর নির্ভর করেই ঘটনাগুলো সিলেক্ট করা হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের ঘটনা রেগুলার পাঠান, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের স্টুডিওতে আসেন, এই এত সারাদিন রোজা রাখার পরে, নামাজ রোজা সব কিছু শেষ করে তারপরেও, একটু পরে আবার ইস্তেহারি, তারপরে স্টুডিওতে যারা আসেন, তারা আসলেই কি অকৃত্রিম ভালোবাসা আমাদের প্রতি সেটা তো বোঝাই যায়। অ্যান্ড সেই জন্য আমাদের একদম হৃদয় থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা শেষ করতে হচ্ছে, কারণ আমাদের ঘটনা রয়েছে, সেই ঘটনায় আমরা যাব। আমাদের এখানে স্টুডিওতে এসছেন, আমাদের এইখানে আমাদের প্রথম যিনি অতিথি, তিনি ঢাকারই বাসিন্দা এবং বহুকাল ধরে যিনি ঢাকায় রয়েছেন, এবং ঢাকার অনেক পুরনো একটা বাসা। আমি আগে আপনার নামটা শুনি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন একটু যদি বলবেন সবাইকে।
আমার নাম মাসুদ রেজা, পুরনা পল্টন থেকে।
পুরনা পল্টন থেকে এসছেন। আপনাদের এই বাসাটা, যে বাসার ঘটনা আজকে আমরা শুনবো, আপনার পুরো পরিবার রয়েছে স্টুডিওতে এখানে, পুরো ফ্যামিলি রয়েছেন, মানে আরো অনেকেই আছেন বাসায় হয়তো তারা শুনছেন, কতদিনের পুরনো এই বাসাটা?
বাসাটা অ্যাকচুয়ালি এইভাবে তো বলতে পারবো না যে আপনার
আনুমানিক
80-90 বছর বয়স হবে।
অনেক পুরনো বাসাটা, এবং আপনি বললেন যে আপনার বাসায় এখনো ফলের গাছ রয়েছে, আপনার বাসায় এখনো মানে, এবং এই বাসাটা ঘিরেই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমরা আসলে শুরু করবো হয়তো খুব স্বাভাবিকভাবে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ব্যাপার আসবে যে ঘটনাগুলো চমকে উঠতে হয়। সেই রহস্য রাখার জন্যই আমরা শুরু করছি আপনার ঘটনাটা। এবং আপনার যে বাসাটা, সেই বাসাটা আপনি বললেন যে সেই বাসায় শুধুমাত্র যে আপনারা ভয় পান তাই না, এই বাসায় যদি কোনো অতিথি আসেন তারাও এক ধরনের অভিজ্ঞতা নিয়ে এই বাসা থেকে ফেরেন।
হ্যাঁ, কিছু অভিজ্ঞতা,
কিছু অভিজ্ঞতা পান। তো আপনারা আমাদেরকেও বলছেন যে আমরাও সেখানে যেতে পারি, এবং আমরা আশা করছি আমাদের অদূর ভবিষ্যতে হোক আর সুদূর ভবিষ্যতে হোক আমরা একটা শো আপনার বাসা থেকে করব, যদি সম্ভব হয় আল্লাহর রহমতে। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। এবং প্রথম আমরা কোন ঘটনা শুনছি সেটা কতদিন আগে ঘটেছিল?
এটা 1998 সালের ঘটনা। একটু আমি একটু ব্যাখ্যা দিই।
অবশ্যই অবশ্যই, আপনি আপনার মতো করে বলুন।
1998 সালে আমি, আমাদের বাসাটা এরকম তিনতলা বাসা, একতলায় এক চাচা থাকেন, থাকতেন বলতে ভুল, থাকতেন, কারণ বড় চাচি, আমরা তাকে বড় আম্মা বলতাম, তারপরে বড় আব্বা, ওনারা মারা গেছেন। মারা যাওয়ার ফলে আমার চাচাতো ভাইরা ওনারা সবাই আমেরিকা থাকেন, শুধু বাংলাদেশে থাকেন বড় বোন আর দুলাভাই থাকেন।
আচ্ছা,
দোতলাতে এক চাচা থাকেন আর তিনতলা আমরা থাকতাম। আপনার 98 সালে আমি যখন এখানে ভোটার আইডি কার্ড প্রথম যখন প্রজেক্টটা শুরু হলো, আমি কিছু ওখানে কাজ পেয়েছিলাম, ছবির কাজ পেয়েছিলাম। ছবির কাজগুলো করার জন্যে যেহেতু ওই তলায় কেউ থাকে না বা থাকতো না, তো একটা পরিত্যক্ত ছিল ওটা এক ধরনের। আমি আমার দুলাভাইকে বলে যে আমি এখানে, আমরা এই আইডি কার্ডের ছবির কাজগুলো করব, আপনি একটু আমাদের কাজ করার সুযোগ দিন। তো দুলাভাই খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এখানে সুযোগ দিল, আমরা ওখানে ছবির কাজগুলো করতাম।
আচ্ছা,
তো আমার একদম স্পষ্ট মনে আছে কুরবানি ঈদের একদিন পরের ঘটনা।
আচ্ছা,
তো ঈদের মধ্যে সবাই তো বাড়ি চলে গেছে, তো ওরা ফিরতে ফিরতে ডেফিনেটলি 4-5 দিন দেরি হবে। তা আমি এই ফাঁকে মনে করলাম যে যেহেতু ওরা আসতে দেরি হবে আর কাজের যেহেতু অনেক চাপ, তো সেহেতু আমি কিছু ছবির কাজ করে রাখি।
এই বাসাটাতেই আপনার যে ঘরটার কথা বলছেন সেটার কিচেনটাকে আপনি বানিয়েছিলেন ডার্ক রুম, যেখানে আসলে ছবি ডেভেলপ করা হয়।
আর কিচেন রুমের পাশেই একটা ওয়াশরুম ছিল।
আমি একটু মানে আমরা একটু বলে দিই সবাইকে, তাহলে সবাই মানে জিনিসটা দেখতে পাবেন যে একটা মানে একটা, উনি যেটা বলছেন যে ছবি ডেভেলপ করার জন্য যে ডার্ক রুমটা থাকে সেটা একটা অন্ধকার রুম হয়, সেখানে বিশেষ রঙের বাল্ব জ্বালানো যায়, লাল রঙের, সম্ভবত লাল রঙের বাল্ব জ্বালানো যায় ভেতরে, এবং সেখানে একটা এনলার্জার থাকে একটা, এবং কিছু ধরনের কেমিক্যালস থাকে, যে কেমিক্যালস থেকে একই সাথে একটা সময়, এখন সেটা বন্ধ হয়ে গেছে, নেগেটিভও যেরকম ডেভেলপ করা যেত ঠিক একইভাবে সেখান থেকে আমরা ছবিও প্রিন্ট করতে পারতাম। একটা বিশেষ ধরনের কাগজ, যে কাগজটা আসলে কোনোভাবেই আলোর সংস্পর্শে আসতে পারবে না,
সামনে একটা বড় রুম আর লম্বা একটা বারান্দা। বারান্দাতে আমাদের সবাই মিলে কাজ করতাম, তো যেহেতু সবাই ঈদের মধ্যে বাড়ি চলে গেছে আর কেউ নাই, রাতেরবেলা আমি একাই ছবি প্রিন্টগুলো করছি। ছবি কিছু প্রিন্ট মনে করলাম যে এটা আগিয়ে রাখি, ওরা আসলে কাজগুলো আমার অ্যাডভান্স। তো যথারীতি আমি রাতে খাওয়া দাওয়া করে আমার ডার্ক রুমে, যেটা কিচেন রুম ডার্ক রুম আর কি, তা আমি ওখানে ছবি প্রিন্ট এক্সপোজ দিচ্ছি। তো এখানে আরেকটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, তো আমরা যখন রাতে, প্রায় রাতে আমরা কাজ করতাম, সবাই যখন একসঙ্গে থাকতাম, তো আমাদের দুলাভাই যিনি, উনিও নাই, উনি মারা গেছেন কিছুদিন আগে, তো উনি মাঝে মধ্যে আসতেন আমাদেরকে একটু সঙ্গ দেওয়ার জন্য। কখনো কখনো উনি ফ্লাস্কে করে চাও নিয়ে আসতেন, চিজ নিয়ে আসতেন,
সবাই কাজ করতে
একটু উনি একটু সঙ্গ দিতেন, একটু মজা করতেন, করে আবার উনি যথাযথ চলে যেতেন। তো ওনার একটা হ্যাবিট ছিল, যখন উনি অনেক সময় আসতেন, যার জন্য আমরা যদি একা কাজ করতাম তাহলে আমরা করতাম কি মেন ডোরটা, ওটা পুরোনো আমলের বাড়ির, তো রিংগুলো ছিল বড় বড়, ফলে রিংয়ের মধ্যে তালা লাগালেও একটু ফাঁক থাকত।
জি,
এই ফাঁক থাকার জন্য আমরা ভিতর থেকে ওটা খুলতে পারতাম, আর বাইরে থেকে কেউ এসে খুলতে পারতাম। তো দুলাভাই যদি ওই যার জন্য দুলাভাইয়ের কাছে একটা চাবি দেওয়া ছিল, তো দুলাভাই এসে চাবি দিয়ে খুললে উনি সচরাচর ভিতরে ঢুকে আগে একটু জিজ্ঞেস করতেন, কেউ তোমরা আছো বা
আচ্ছা
কি অবস্থা। উনি জানতেন যে ডার্ক রুমে যে তোমরা কাজ করছো, খুললে প্রবলেম হবে, যার জন্য উনি জিনিসটা আগে আমাদের জিজ্ঞাসা করতো, বা উনি বলতে এসব বের হয়ে আসো, চা এনেছি বা চিপস এনেছি। যাই হোক, তো এটা আমাদের একটা সুন্দর রুটিন ছিল, আমার সবাই আমার জানতাম। তো ঈদের পর যেহেতু কেউ নাই, আমি একাই কাজ করছিলাম, আমি সুন্দর নিজের মনে আপন মনে আমি এক্সপোজ দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি। রাত কটা হবে আমি ঠিক বলতে পারবো না, আমার ওটা খেয়ালও নাই, এবং আমার কাছে তখন ঘড়িও ছিল না। তো আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একজন আসলেন, মেন ডোর খুললেন, সে ভিতরে আসলেন এবং সরাসরি উনি চলে গেলেন ওয়াশরুমে। ওয়াশরুমে গেলেন, ফ্লাশ করলেন, ট্যাপ ছাড়লেন, পানি পড়া শব্দ হলো এবং টয়লেট থেকে উনি বের হলেন, এবং জাস্ট দুই তিনটে স্টেপের আওয়াজ পেলাম, তারপর আর কোনো আওয়াজ নেই। আমি কিন্তু কাজ করেই যাচ্ছি, হঠাৎ কিছুক্ষণ আমার মাথার মধ্যে একটা কাজ করলো যে একজন আসলো, টয়লেটে ঢুকলো, তারপর বের হলো, বের হওয়ার পর কিন্তু আর কোনো পায়ের আওয়াজ পেলাম না। তাহলে সে কি হাওয়া হয়ে গেল? আমার মনে মনে চিন্তা করলাম দুলাভাই বোধ একটু মজা করার জন্য হয়তো আমার ঠিক ডাইনিং রুমের পিছনে দরজাকে দাঁড়িয়ে আছে হয়তো। আবার তিনি না, দুলাভাই তো এরকম কখনো করে না। আমি চিন্তাটা বাদ দিয়ে আমার কাজ করে যাচ্ছি, কিন্তু আমার সিক্স সেন্স কিন্তু ওখানে অলওয়েজ আমাকে নক করছে যে আওয়াজটা কিন্তু আমি আর পাইনি,
বের হয়ে
এসছে, এটা আমি বুঝতে পারলাম। কিন্তু তারপরে কিন্তু আর কোন সাউন্ড পেলাম না, যে সে বের হয়ে চলে গেল না ওখানে অন্যদিকে গেল, তিন চারটে স্টেপ আর কোনো সাউন্ড। আমি কাজ করছি ঠিকই, কিন্তু আমার মাথা কিন্তু কাজ করছে ওই দিকে যে কি আসলো,
কি হলো
বা কি হলো, আমি ঠিক ইয়ে করতে পারছি না। তারপর একটু পর আমার ডার্ক রুমের মধ্যেই বেশ খুটখাট টুকটাক আওয়াজ পাচ্ছি, যে আওয়াজগুলো কখনোই হয় নাই বা আমার মানে আমি যে কদিন কাজ করেছিলাম আওয়াজ কোনো পাইনি। তার চেয়েও যেটা আমার কাছে বেশি আতঙ্কিত হয়ে গেলাম, আমি স্পষ্ট বুঝতে পারছি যে এই রুমের মধ্যে কেউ একজন আছে,
এটা আপনি একদম নিশ্চিত?
আমি একদম নিশ্চিত, কারণ এই যেখানে আমরা কয়েকজন বসে আছি এটা তো একজন অনুভব করা যায়। আপনি লাইট নিভিয়ে দেন, মানুষ না থাকলে একটা যদি অন্য কিছু দুর্বল নমগার বোঝা যায়, কিন্তু একজন যে কেউ এই রুমের মধ্যে আছে এটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। তার ফলে আমি আরো একটু মানে ভয় পেয়ে গেলাম যে আমি যখন ঢুকি তার আগে থেকে কি ওখানে ছিল না পরে ঢুকলো, কারণ আমি তো জানি যে আমি ভিতরে ঢুকেছি, আলো জ্বালিয়েছি, তারপর তো সব প্রিপারেশন নিয়ে তো কাজ শুরু করে, তখন তো দেখিনি। কিন্তু একজন যে ভিতরে কোনো একজন আছে এটা আমি স্পষ্ট অনুভব করতে পারছি, প্লাস ওই যে একজন আসলো টয়লেটে বের হয়ে গেল তার সাউন্ড পাচ্ছি না, এই দুটো জিনিসই আমাকে আরো একটু মানে ভাবিয়ে তুললো যে কাহিনিটা কি, বুঝতে পারছি না। আমি কাজ করছি যে আমি আমার জাস্ট মাইন্ড থেকে আমি এদিকে নিয়ে আসার
চেষ্টা করছি
যে ওটা হয়তো আমার শোনার ভুল বা, কিন্তু তারপরও আমার ভিতরে কিন্তু ওইটা বারবার নক করছে যে
স্বাভাবিক
কেদিন একজন বের হয়েছে কিন্তু তার আমি আওয়াজটা পাইনি। যাই হোক, তার কিছুক্ষণ পরে মানে আরেকটা যে ঘর আছে পাশে যেখানে আমাদের অনেক কিছু কাগজপত্র হ্যান ত্যান ফাইলপত্র থাকে, ওই ঘরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে চেয়ার টানার, টেবিল টানার, তারপর ধূপ ধাপ ধূপ ধাপ। তার মানে চোর আসলো নাকি?
স্বাভাবিক, হ্যাঁ এরকম কিন্তু আমার কাছে খুবই স্বাভাবিক।
কি নিম আমার এখান থেকে, কারণ এমন তো দামি কোনো জিনিসপত্র না, আমাদের কিছু কাগজপত্র ফাইলপত্র এগুলো
নানান রকমের জিনিস আপনার মাথার মধ্যে খুব কাজ করছে,
আর এই জিনিসটা আমার কাছে কখনো হয়নি।
হঠাৎ
সেটাই, তার জন্য আমি একটু মানে বেশ একটু
ঘাবড়ে গেছি,
আতঙ্কিত। আর আরেকটা ব্যাপার তখন আমি পাশাপাশি খেয়াল করলাম, এটা একটু বলে রাখি যে আমাদের বাসার ভিতরে একটা আম গাছ আছে একটা, এবং সেটা কিন্তু আমি যেটাকে আমাদের ওই ডার্ক রুম কিচেন রুম যেটা আর কি ওটার পাশে, এবং তখন মনে হচ্ছে যে একটা আমার ঝড় হচ্ছে, মানে গাছটাও বেশ ঝড়ের একটা গাছের একটা আওয়াজ হয় কিন্তু,
অবশ্যই অবশ্যই হয়,
এটা মনে হচ্ছে একটা ঝড়ও হচ্ছে কিন্তু বাস্তবিক হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। তো যাক, অনেক আমি নিজেকে আমি আবার একটু কন্ট্রোল করলাম, করে আমি আবার কাজ শুরু করলাম, কাজ করছি করছি, কিন্তু ওটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে যে কি যেন একটা হচ্ছে, মানে আমি ফাইন্ড আউট করতে পারছি না। তো করতে করতে বেশি আমি একটু ঘাবড়ে গেলাম যে আমি যেটাকে অ্যাকসেপ্ট করছি যে আমার রুমের মধ্যে কেউ একজন যে আছে, এটা তো আর একটু মানে স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ কেউ একজন
আসলে
মানে আসলে আছে এবং রুমের মধ্যে নড়াচড়া করছে। তো আমি বেশ বেশ মানে খুবই বেশ ভয় পেয়ে গেলাম। তো কাজ করতে করতে আমি মনে করলাম আজকের মতো এখানে স্থগিত করি আর করবো না, এরকম চিন্তা ভাবনা জাস্ট করেছি যে তাড়াতাড়ি আমি চলে যাই এটা বন্ধ করে। ঠিক সেই সময় মানে আমাদের আমি যেখানে ডার্ক রুম যেটাকে বানিয়েছি তার সামনে একটা লম্বা একটা বারান্দা আছে,
আচ্ছা
এই বারান্দাতে একটা আওয়াজ পাচ্ছি, পায়ের আওয়াজ, মানে একজন
হাঁটছেন। আচ্ছা,
আমি খুব কান খেয়াল করে দেখি যে হাঁটছেন, তার পায়ে খড়ম।
আচ্ছা,
এবং আরেকটা শব্দ আসছে, সেই শব্দটা আমি অনেক চেষ্টা করে বের করলাম, তার হাতের লাঠিও আছে,
তার মানে একসাথে খড়মের ঠক ঠক এবং লাঠির
লাঠির একটা আওয়াজ, কারণ আপনার আওয়াজ তো চেঞ্জ হয়ে যাচ্ছে,
রাইট,
খড়মের আওয়াজ একরকম আসছে,
লাঠির আওয়াজ
লাঠির আওয়াজ একরকম আসছে, এবং সে বারান্দা থেকে এই মাথা থেকে ও মাথা যাচ্ছে, আর ঠিক আমার এই রান্নাঘরের গেটটার কাছে আসা মাত্র সে দুটা করে ঠোকা দিচ্ছে, দিয়ে আবার চলে যাচ্ছে মেঝেতে, আবার ওই মাথায় চলে যাচ্ছে, আবার আসছে। এরকম দুই তিনবার হওয়ার পর আমি দেখলাম এই সাউন্ডটা খুব চেনা চেনা আমার কাছে, তো অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার দাদা হাঁটতেন হাতে লাঠি নিয়ে এবং উনিও পায়ে খড়ম দিতেন। তো বেশ তখন একটু মানে আমার কাছে খুব নার্ভাস ফিল করলাম যে মনে হয় আজকে আমার এখানে কাজ করাটা বোধ হয় হয়তোবা প্রবলেম হচ্ছে, আমি মনে কাজটা বন্ধ করে দেই, মানে বেটাই উচিত হবে। তো যথাযথ আমি তাড়াতাড়ি যেগুলো এক্সপোজ দিয়েছিলাম ওগুলো জানেন আপনি প্রথমেই বলেছেন যে আলো লাগলে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি প্যাকেট করে আমি প্যাকেটটা এক জায়গায় একটু সাইডে উঠে যেয়ে রাখলাম, আর আমি যেখানে বসে কাজ করছিলাম যে এনলার্জারটা ছিল ঠিক তার ডান সাইডেই কিন্তু মেন ডোর বের হয়ে যাবার, তা আমি একটু উঠে যে প্যাকেটগুলো ওখানে রাখলাম, রেখে সরাসরি আমি বের হয়ে
যাচ্ছি, ভয়ঙ্কর জায়গা এটাই, হ্যাঁ একদম
বের হয়ে যাবো বলে আমি আসছি। যেখানে ডোর আমি সরাসরি এসে হাত দিয়ে কিন্তু কিন্তু ওয়াল
দেয়াল,
জি আমি
আপনি নিজের বাসা,
নিজের বাসা,
আপনি বড় হয়েছেন
এবং বড় হয়েছে এবং আমার তো মুখস্থ যে আমি এই যে বসে আছি মাঠে এই যে স্টুডিও আপনার তো জানা আছে, আমি লাইট অফ করলে আপনি কিন্তু জানবেন যে আপনার ডোরটা কোন দিকে, কেন আপনি কোন দিকে বসে আছেন, আপনার ডোর কোন সাইডে, আমি হয়তো মুখে আসছি আমি হয়তো না জানতে,
কিন্তু জন্ম থেকে মানে বেড়ে উঠছেন আপনি ধীরে ধীরে, সেখানে তো কোনো ভুল হওয়ার কোনো প্রশ্নই না।
আমি কি আমি কি উল্টার দিকে আসলাম, তাহলে অপোজিটে হয়তো ভুল করে ফেলেছি আমি আতঙ্কে, অপোজিট ওইভাবে চিন্তা করে আমি আবার ঠিক আগিয়ে গেলাম, হাত দিলাম, একই ব্যাপার, তাহলে ডোর কোন দিক গেল, আর আমি যে লাইট জ্বালাবো এটাও পাচ্ছি না, এই জন্যে যে ঠিক ওই ডোরটার পাশে লাইটের সুইচটা,
তার মানে আপনার লাইট জ্বালাতে হলেও আগে দরজাটা খুঁজে বের করতে হবে,
খুঁজে বের করতে হবে, কারণ দরজাটা না পেলে আমি তো লাইটের সুইচটা পাচ্ছি না, তো আমি তো দরজাটাই পাচ্ছি না, লাইটের সুইচটা পাবো কি হবে, আমি তো পুরোপুরি দিক হারিয়ে ফেলে দিয়েছি। আমি আস্তে আস্তে আমি হাত দিয়ে দিয়ে যাচ্ছি যে দেখি এক সময় ডোরে তো আমার হাত পড়বে,
সেটাই
আমি যোর দিকেই হাত দিই শুধু দেওয়াল, তখন তো আমি রীতিমতো মানে ঘামতে শুরু করলাম যে আমি তো বোধ হয় আটকে গেছি, আমি কিন্তু চিৎকার করলে তো কেউ শুনতে পাবে না,
সেটাই
আর তখন মোবাইলের যুগ না যে মোবাইল করে
আমি জানাবো, হ্যাঁ
মানে এত নার্ভাস হয়ে গেলাম এবং এত ভয় পেয়ে গেলাম যে আমি কি আদৌ এখান থেকে বের হতে পারবো, বা সারাটা রাত রাত কটা বাজে, ভোর হতে কতক্ষণ বাকি, কতক্ষণ আমাকে এইভাবে বন্দি থাকতে হবে। আমি কি করি আমি আর মানে ইয়ে হয়ে গেলাম। এটার চাইতে তখন যেটা মানুষের হয় সচরাচর এরকম সিচুয়েশন হয় কি, আরো খারাপ খারাপ চিন্তাগুলো মানুষের মধ্যে বেশি আসে।
হ্যাঁ একদম।
তো ভয়ের আর একটা কারণ হচ্ছে, তখন আমার মনে মনে চিন্তা হচ্ছে ইনকেস যদি এখন যদি কেউ পটকা দরজাটা খুলে সামনে দাঁড়ায় আর তার চেহারা যদি বীভৎস হয়ে থাকে, ভয়ঙ্কর চেহারা হতে, তাহলে কি হবে? এটা আরো ভয় পেয়ে গেলাম। আমি কি করি, ইনকেস ঠিক সেই সময় আবার সেই ঘরের মধ্যে আওয়াজটা শুরু হয় এবং উপর থেকে মনে কি জানি একটা খুলে পড়লো, পাশ দিয়ে পড়ে গেল। আমি চিন্তা করলাম যে উপর থেকে যদি সিলিং থেকে কিছু পড়ে, যদি ভারী কিছু হয় আমার মাথায় যদি পড়ে, আমি তখন পড়ে থাকবো সিলিংটাতে, পরের দিন ছাড়াতে কেউ তো আমাকে মানে
দেখতে পারবে না।
মানে রীতিমতো তখন সবগুলো ভয় এসে একত্রে, এদিকে জানের ভয়, ভূতের ভয়, যেটাই বলেন, মানে আমি মানে কিং কর্তব্যমুখানি মানে কি হলো, মানে দাঁড়িয়ে আছি চুপচাপ, কি করবো আমি বুঝে উঠতে পারছি না। তো চিন্তা করলাম, তাহলে হঠাৎ করে মাথায় ঢুকলো, আচ্ছা আমার ইনলার্জারের বডিটা খুলে আমি লাইটটা জ্বালাই, ইনলার্জারের তো লাইট আছে, তাতে আমি দেখতে পাবো, হয়তো আমার কিছু পেপার নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমার জানাও নাই কতগুলো পেপার বের হয়ে করে রেখেছি বা কি ব্যাপার। আচ্ছা যেটা যাই যাক, আমি আগে জানটা আগে বাঁচাই, যথাযথ আমি ইনলার্জারের কভার খুললাম, খুলে সুইচ দিলাম, বাল্ব জ্বলে না, বাল্ব জ্বলে না মানে কারেন্ট অফ হয়ে গেছে, কিন্তু আমি একটু ফাঁক বুঝতে পারছি না, বাইরে তো আশপাশে বিল্ডিং এ আমি একটু আবার দেখতে পাচ্ছি, আমার বাল্ব জ্বলছে না কেন, মানে যেটাকে বলা হয় কি আপনার এই যেখানে বাঘের ভয়
সেখানে রাত্রি হয়,
ঠিক এমনি তো ভয় পাচ্ছে, তারপর আমার ইনলার্জারের বাল্ব জ্বলে না,
তারপর আবার ডার্ক রুম,
যেখানে ডার্ক রুম এমনি অন্ধকার, মানে আমি ছোট মানে সরাসরি বলতে পারেন যে মানে একদম হতভম্বর মতো আমি মানে দাঁড়িয়ে
আছি,
কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে করছে যে আমি দৌড়টা দিব কোন দিকে, আমি তো দরজায় খুঁজে পাচ্ছি না, আমার মনে করি চিৎকার করি, আমি চিৎকার করলে কেউ শুনতেও পাবে না, এই চিন্তা করতে হঠাৎ করে মাথায় মানে চিন্তা করতে আমার একটা খেয়াল হলো যে আমি তো ড্রয়ারের মধ্যে একটা লাইটার রেখেছিলাম,
আচ্ছা
লাইটের টা আছে কিনা দেখি, তো যথারীতি ড্রয়ারের মধ্যে হাতটা দিয়ে আমি এদিক ওদিক করতে হ্যাঁ লাইটারটা পেলাম, লাইটারটা আছে, লাইটারটা জ্বালালাম, আমি তো নিজেই হতভম্ব, আমি একদম সরাসরি দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি,
দরজা
খুঁজে পাচ্ছি না, আমি তো মানে নিজেকে নিজে বুঝতে পারছি না যে আমি কি উল্টাপাল্টা কিছু দেখছি না আসলে আমি উল্টা দিকে ছিলাম, তারপর দেখি যে না আমি একদম দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি। যাই হোক, আমি আস্তে দরজাটা আমি মানে খুব সাহস নিয়ে খুললাম যে বাবা আল্লাহ আল্লাহ করছি যে খুলে যেন আমি কোনো কিছু দেখতে না পাই, যে কোনো বীভৎস কোনো কিছু বা কেউ দাঁড়িয়ে আছে বা কি বলতে পারেন, চোখটা বন্ধ করে খুব আস্তে দরজা আমি খুললাম, খোলার পর আমি বের হয়ে এসে দরজাটা আমি বাইরে থেকে ভিড়িয়ে দিলাম, দরজাটা ভেড়ানোর সাথে সাথে আমার চোখে একটা বাম দিক থেকে একটা আলো মতো কি একটা চোখে বাঁধলো, কি এটা, আমি আস্তে করে বাম দিকে আমি মাথাটা ঘোরালাম, বারান্দাটা বেশ বড় আমাদের, বারান্দার একদম শেষ মাথায় আমাদেরকে বড়াম্মা বলি মানে বড় চাচিমা, উনি একটা চেয়ারে লাল শাড়ি পরে বসে আছেন,
উনি কি তখন জীবিত ছিলেন?
না উনি তো মারা গেছেন অনেক
আগে, অনেক আগে মারা গেছেন, আচ্ছা,
উনি লাল শাড়ি পরে, আর বড়াম্মা খুব ফর্সা ছিলেন, খুব ফর্সা কি রকম অনেক ফর্সা, উনি একটা বসে আছেন চেয়ারে লাল শাড়ি পরে, আর আমার দাদা এক পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে ওনার পাশে
আমি
হতভম্বের মতো হা করে দেখে তাকিয়ে আছি, তো তারপর দেখলাম যে আমার বড় চাচিমা আস্তে হাতটা তুলে আমাকে হবে ইশারা করলো ডাকছে মানে তার কাছে যাওয়ার জন্য, আমিও কিন্তু বোকার মতো ওনার দিকে হা করে আমি চেয়ে গেছি, আমি কোথায় আছি বা কি দেখছি আমার কোনো সেন্স নেই, হঠাৎ মানে আমি নিজেকে কন্ট্রোল করলাম যে এখন আমার একটাই রাস্তা আছে এখান থেকে দৌড় দিয়ে
পালিয়ে যাওয়ার,
যথারীতি আমি দৌড় দিয়ে বের হয়ে এসেছি, কিন্তু মেন গেটের তো তালা দেওয়া, বাইরে থেকে তালা দেওয়াতে আমি তো দরজাটা খুলতে পারছি না, চাবি নিয়ে ভিতর দিয়ে হাত দিয়ে যতই আমি তালার খোলার চেষ্টা করি, একসময় কি হলো, হাত থেকে আমার চাবিটা গেল পড়ে।
আল্লাহ, আরো ভয়ের ব্যাপার, মানে আরো ভয়ের ব্যাপার।
চাবিটা আমি তুলতে তার পিছনে, আমার সবসময় মনে হচ্ছে কি পিছনে বুঝতে আমার ওই বড় আমার দাদা বোধে আসছে।
দেখেছেন আপনি ওখানে, মানে একদম দেখে,
এখন একবার পিছনে তাকাই আর একবার এই করতে করতে চাবিটা যে আমি হাতে নিব, নিয়ে তালাটা যে আমি খুলবো, এটাও আমি বারবার মিস করে ফেলছি। খালি মনে হচ্ছে এই বোধে পিছনে বোধে আসলো, এই বুঝি পিছনে আসলো। যা কোনো মতে আমি উঠে, মানে যে কোনোভাবে হোক, হঠাৎ করে তালাটা খুলে গেল, আমি তালাটা খুলে ওইভাবে দরজাটা খুলে রেখে আমি দৌড় উপরে। তো দৌড়ে আমি কিছু আর বলিনি, এরা তো ঘুমাচ্ছিল, আমি চুপচাপ শুয়ে পড়লাম। সকালে উঠলাম, ওঠার পর উঠেই আমার ফার্স্টে আমার মাথায় কালকে রাতে কি কি ঘটেছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি এটুকু আমার মনে আছে যে আমি বের হয়ে আসার পর আমি কিন্তু দরজা লক করি, তালা দিইনি, আমি তালা এবং চাবি দুটো নিয়েই কিন্তু আমি উপরে উঠে এসেছি। আমি মনে করছিলাম এবার যে নিচে একটু দেখে আসি কি অবস্থা, বা রাত্রেবেলা কেন এলাকায় লাইট জ্বললো না, বা আমার কার্ড পেপারগুলো কী হলো, এটা দেখার জন্য আমি ফ্রিজের উপরে রেখেছিলাম তালার চাবিটা। আমি যে দেখি চাবি আছে কিন্তু তালাটা নাই, চিন্তা করলাম তালা দিয়ে আসলাম না তালা সহকারে নিয়ে এসেছি। আমার এটা মনে স্পষ্ট মনে হয় তালা আমি টিপি নেই, তালা চাবি সহকারে আমি উঠতে চলে এসেছি। আমি যাক হাতে চাবিটা নিয়ে আমি নিচে নেমে গেলাম, যে দেখি আবার কেটে দিন তালাটা দেওয়া আছে। তা মনে করলাম হয়তো আমি অত লাগিয়েছি, আমার অত খেয়াল নেই। এনে আমি তালা খুললাম, খুলে ভিতরে গেলাম। যাওয়ার পর আমি চিন্তা করলাম যে এই বারান্দার শেষ মাথাতেই বড়াম্মা বসছিলেন। তা আমি আসতে উকি দিয়ে একটু তাকালাম, দেখি এখনো বসে আছেন কিনা। ভয় ভয় নিয়ে তাকালাম যে এখনো বসে আছেন কিনা দেখি,
সেটা
তো দেখি না, উনি নাই। কিন্তু অবাক কাণ্ড যেটা পরে আমার মনে পড়েছে, এবং ওখানে আমি যে বাস্তবে যেটা দেখলাম, বড়াম্মা যেখানে বসেছিলেন তার সামনে একটা আমাদের একটা ডাইনিং টেবিল রাখা ছিল, আমার ভাইয়ের ডাইনিং টেবিল ছিল, ওখানে আপাতত রেখেছিলেন, এবং ছটা চেয়ারও দেওয়া ছিল। ওই ছেলে আমার কর্মীরা ওই টেবিলে বসতে, ওই চেয়ারগুলো বসতে কাজ করতেন, আর সামনে আর একটা ছোটো টেবিল ছিল, ওখানে ওরা বসে থাকতো। কিন্তু আমি যখন রাতে যখন দেখেছিলাম তখন ওই টেবিলও দেখিনি, ছোটো টেবিলটাও দেখিনি, আর সম্পূর্ণ ছিল ফাঁকা, ওনারা বসেছিলেন একদম শেষ মাথায়। কিন্তু এখন যে দেখি টেবিলের জায়গাতেই আছে, ওই ছোটো টেবিলটাও ওখানে আছে। তারপরে আমি আমার ড্রাইভ রুমে ঢুকলাম, দেখি হ্যাঁ রাতে আমি যা যা করেছি ওইভাবেই আছে, ওইভাবে আমি মানে হাফ জানা অবস্থায় ছিল। তারপরে আমি টয়লেটও আবার একটু আমি খুললাম, খুলে দেখলাম টয়লেটেও পানির আমি ইয়েগুলো দেখেছি, যেখানে পানি পড়েছে। তো যাক, আমি আর কাউকে কিছু বললাম না, আমি বের হয়ে আসলাম। কিন্তু এই রহস্যটা আমি এখনো মানে উদ্ঘাটন করতে পারিনি, আমি কেন
এরকম হলো।
জি,
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো, আপনার আরও অনেক ঘটনা আছে এই বাসা নিয়ে, সেগুলো আমরা শুনবো। এবং এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আপনি, মানে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে যে যেই বাসাটায় আপনি বড় হয়েছেন এবং যে বাসাটায় আপনার জন্ম হয়েছে, জন্ম থেকে যে বাসাটায় আছেন, প্রতিটা ইঞ্চি আপনার চেরার কথা, সেই বাসাটায় হঠাৎ করেই আপনি আবিষ্কার করলেন যে আপনি কোনো একটা জায়গায় আটকা পড়েছেন এবং চারিদিকে প্রচণ্ড অন্ধকার, আপনার ঘরের লাইট জ্বালাতে পারছেন না, বাইরে কারো অস্তিত্ব টের পাচ্ছেন, এমনকি ঘরের ভেতরে। এবং সেই মুহূর্তেই আপনার যদি মনে হয় যে এই মুহূর্তে আমাকে এই ঘর থেকে বের হয়ে চলে যেতে হবে, এবং সেই মুহূর্তে আপনি আবিষ্কার করলেন যে আপনার এই ঘরটিতে চারিদিকে দেয়াল, এবং চারিদিকে দেয়াল হলে এটা একটা কংক্রিটের কবরের মতো লাগার কথা, তাই না? যে কোনো দরজা নাই, কোনো কিছু নাই, এবং আপনি শুধুমাত্র চারিদিকে হাতড়ে বেরিয়ে যেদিকে যাচ্ছেন সেদিকেই দেখছেন দেয়াল, এবং ওইখানে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। দরজা পাচ্ছেন না, সুইচ পাচ্ছেন না, লাইট চালানোর চেষ্টা করছেন সেটাও পাচ্ছেন না। খুব অদ্ভুত রকমের একটা অনুভূতি হওয়ার কথা, কিন্তু সেই চিরপরিচিত বাড়ি এবং সেই চিরপরিচিত মানুষ, যারা খুব কাছের মানুষ থাকেন, তারা যখন আমাদের ছেড়ে চলে যান, আমরা কেন যেন তাদেরকে সাধারণত, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আর দেখতে চাই না। সুতরাং তারা যখন অন্য কোথাও চলে যান, না ফেরার দেশে চলে যান, সেখান থেকে যদি কোনো সময় এসে আমাদের সামনে পড়ে যান, আমরা ভয় পাই। আমরা তাদেরকে ঠিক সেভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। তখন আরিফুল আমাদের দুর্গাপুর রাজশাহী থেকে লিখেছেন, তিনি নিয়মিত শুনেন আমাদেরকে এবং এবং আমাদের কাছে আমাদেরকে এখনও শুনছেন। রিমন ময়মনসিং থেকে আমাদের আমাদেরকে SMS করেছেন এবং এছাড়াও SMS করেছেন হচ্ছে MC মুস্তাফিজুর রহমান। এছাড়াও আমাদেরকে ঈশিকা SMS করেছেন, লিখেছেন যে দিস স্টোরি ওয়াজ অসম এবং তার কাছে ভয় লেগেছে। গোলাম রাব্বি ফ্রম মিডফোর্ড SMS করেছেন আমাদেরকে পূর্বা ফার্ম গেট থেকে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন জ্যাকলিন নাটোর থেকে। এছাড়াও আমাদেরকে সাকির SMS করেছেন রাজশাহী থেকে। এবং ফার্স্ট যে ঘটনাটা সেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফার্স্ট ঘটনার অনেক প্রশংসা পেয়েছি আমরা। যারা ফার্স্ট ঘটনাটা প্রশংসা পে করেছেন তাদের একটু বলি, ব্রক আমাদেরকে SMS করেছেন। সেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন খাইরুল সিলেট থেকে, তার তিন ফ্রেন্ড মিলে শুনছেন, একটা শপিং কমপ্লেক্স থেকে তারা শুনছেন এই মুহূর্তে। এছাড়া আমাদেরকে হিল্লোল SMS করেছেন, খুব এনজয় করছেন তিনি, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, অসাম হচ্ছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রতি সপ্তাহে আপনারা থাকেন এবং প্রতি সপ্তাহে আপনারা আমাদের SMS করেন। SH আবরার আমাদেরকে হাজারিবাগ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা সেই। আমাদেরকে কাশফি আগারগাঁও থেকে SMS করছেন এবং তিনি আই জাস্ট লাভ ভূতাসম। এছাড়া আমাদেরকে আরও অনেকেই SMS করছেন এই মুহূর্তে। যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm which is bhutasam@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে আছেন তারা তো সরাসরি আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন অডিও ক্লিপের মাধ্যমেই। আর আমাদের ফেসবুক অ্যাড্রেস যে www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutasam.rafel। আমি দেখতে পাচ্ছি সেই রকম স্টোরি লিখেছেন তানভীর তাহজাব, আমার যে পেজটা রয়েছে সেখানেই দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদেরকে বামুনডাঙ্গা থেকে প্রথম লাইভ শুনছেন মাসুদ রানা লিখেছেন, নিশ্চুপ রাজকন্যা আমাদের SMS করেছেন, এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে জিহাদ আকাশ তার কাছে, এছাড়াও রিজন আনিম তার কাছেও ভালো লেগেছে। ড্রাইভারের সেকেন্ড স্টোরি শুনতে চান আমাদের কাছে আশিকুর রহমান তুষার, আমরা কিছুক্ষণের মধ্যে তার সাথে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। এছাড়া আমাদেরকে রাইভি রিজন এখানে কমেন্ট করেছেন, আরও অনেকেই কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, ভেরি নাইস লিখেছেন। এছাড়াও লিখেছেন জোস হচ্ছে ভাইয়া, সবুজ জিবু, এছাড়াও আরও অনেকেই ফেসবুকে আছেন এখানে এবং তারা সবাই ফেসবুকে কমেন্ট করছেন, আপনিও সেখানে গিয়ে পার্টিসিপেট করতে পারেন। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, সুতরাং বিরতি নিতে হচ্ছে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক। আপনারা এর মধ্যে অনেক SMS পাঠিয়েছেন, অনেক কিছু করেছেন, ফেসবুকে লিখেছেন অনেক কিছুই, আমরা সেটা একটু পরে আসি। কারণ এই মুহূর্তে আপনাদের যেটা চাওয়া ছিল সেই অনুযায়ী আমাদের সাথে আমরা কানেক্ট করতে পেরেছি মিস্টার আকাশকে, এবং তিনি এখন সরাসরি আপনাদের সাথে কথা বলবেন, জানাবেন যে কেন তিনি তার পেশা পরিবর্তন করেছেন। হ্যালো আকাশ। তারপরে একটা সময় আপনি অ্যাম্বুলেন্স চালানো পুরোপুরি ছেড়ে দিলেন, এই ছেড়ে দেবার পেছনে কারণটা কি?
সবচেয়ে বড় ঘটনা আমি মনে করি, যেটা মানুষের অনেকেই নাকি আমাদের একদিন এক রাত ডিউটি করতে হয়, যারা চালায় যারা তারা জানে এটা বিষয়টা। আমি আগের দিন গাড়ি চালাইছি, সারাদিন চালাইছি, আগের দিন চালাইছি, সেদিন আমার মানে কোন আমি আজকে গাড়িটা চালাবো।
জি
আমি যতদূর যাই অফিসে যাই বলি আমাকে একটা গাড়ি দাও আমি চালাবো, তুমি বলে ঠিক আছে আজকে তো একজন ড্রাইভার আসে নাই তুমি চালাও গাড়ি একটা।
জি
আমি আবার ওই গাড়ি নিয়ে আমাদের স্ট্যান্ডে যাই ইমার্জেন্সি মানে মেডিকেলে ওসমানী মেডিকেল, কারণ সেখানে ইমার্জেন্সি একটু দেওয়ার পরে আমি এখানে অনেকক্ষণ বসি, বসার পর দেখি না কোনো কেউ কথাবার্তা বলছে না, আমি চিন্তা করি যে ঠিক আছে তাহলে আমি এখন চলে যাই রাত্রেবেলা আবার মানে উপরে যাবো, কারণ আমরা এর মধ্যে কি করি দিনের বেলা নিচে বসে থাকি আর উপরে রাত্রে আমরা উপরে যাই গিয়ে প্রতিটা ওয়ার্ডে বসে বসে থাকি, যখন কেউ মারা যায় বা মানে কেউ যেতে চায় তখন তাদের নিচে আসবে যাবে কান্নাকাটি করে অনেকে অ্যাম্বুলেন্স খুঁজে পায় না, সেক্ষেত্রে আমরা উপরে যাই বসে থাকি।
আচ্ছা সঙ্গে সঙ্গে মানে ওনাদের হেল্প হয় যেন এই জন্য হেল্প
হয় হ্যাঁ সেই কারণে আমরা গিয়ে উপরে গিয়ে বসে থাকি। সেদিন আমি যে চাই যে আমি এখন ঘুমিয়ে যাই যাতে আমি ডায়েট করছি আগের দিন ঘুমাইনি, সেক্ষেত্রে আজকে যে এখন গিয়ে ঘুমাই যাই গাড়িতেই তারপরে আমি সন্ধ্যা আটটা নয়টার দিকে আবার খেয়ে দিয়ে উপরে উঠে যাবো।
জি
তখন আমি আবার গাড়ির কাছে যাই গিয়ে গাড়িতে শুয়ে থাকি, তখন আমার ঘুম প্রায় মানে চলে আসে চলে আসে সন্ধ্যা আজান দিয়ে দেয়, মানে সন্ধ্যা আজান দেওয়ার সময় আমাকে একজনে বলে যে আমরা তো ইমার্জেন্সির সামনে সব গাড়ি নিয়ে যাচ্ছি চার পাঁচটা গাড়ি আছে খেয়াল রেখেও আর তুমি থাকছো, আমি বলছি হ্যাঁ আমি আসছি আমি দশটার দিকে উপরে উঠবো, উপরে যাবে না আমি না দশটার দিকে উপরে যাবো, তখন বলছে যে ঠিক আছে তাহলে থাকো, তাই আমি গাড়িতে টেচারে শুয়ে থাকি, আমরা তো টেচারেই ঘুমাই মানুষ অনেকেই বলে যে আমরা টেচারেই ঘুমাই মূলত আমরা সবাই তো অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে অনেকেই শুনতেছে আমি টেচারেই ঘুমাই আমরা। আমি এখানে শুয়ে থাকি সন্ধ্যার কিছুক্ষণ পর একজন লোক এসে আমাকে মানে দরজা টান দিয়ে খুলে ফেলছে এসেই, আমি ওনাকে বললাম যে কি, উনি বলতে মানে পুরো সিলেটি ভাষায় বলতেছে যে পিতা বা যাই যায়নি মানে আমরা সিলেটি কথা বলে যাই যায়নি, আমি বললাম যে হ্যাঁ যাই মু আপনি যাবেন না উঠেন, ওই বলছে যে দাঁড়াও আমার ওষুধ আছে আমি দিয়ে ফার্মেসি আমি গাড়ি নিয়ে আসি আর আমাকে একজন বলেছে সে আমাদের মেডিকেল স্টাফ
জি
ফজল ভাই উনি আমাকে ডেডটা তুলে দিয়ে বলছে যে যাও যাও কি বা মাথা লাগতো না অনেক টাকার কথা বলতেছে যে মাথা লাগতো না যাও কি গালা মানুষ আছে। আমি কিনা তো ফোন করে নিয়ে তুললাম তুলে মানে মেডিকেল বাইরে হয়ে পড়ে গেছে জিজ্ঞেস কোথায় ওনারা বললো যে মুমিসিং যাবে।
জি
আমি বললাম যে তো সিটি মনে হয় বললাম যে সিটি বলছে হয়তো সিটি অনেক দিন থাকে ঠিক আছে, আমি বলতো ঠিক আছে আমি যাই, তাহলে আমি যাইনি মুমিসিং এর উদ্দেশ্যে রওনা দিলাম, আমি যেহেতু সন্ধ্যা সময় আসছি আমার সহকারী হেল্পার বা আমার সাথে কেউ নেই আমি একা আর ওনারা মানুষ বেশি যে কারণে আমি হেল্পারে সদস্য থাকবে ওদের ঠিক করে আমি সে কারণে আমি একাই চাইলাম যে চলে যাই, তাহলে আমি একা একা রওনা দিলাম, যখন আমি ওদের বাড়িতে পৌঁছে যাই পৌঁছাবার পরে আমি দেবদুরিটা নামাই তখন রাত তিনটা বা একটু কম বেশ হবে, তখন আমাকে বললো যে তুমি থেকে যাও তো রাতে যাওয়া ঠিক হবে না, বললাম না চিন্তা করলাম যে আমরা তো আবার খালি গাড়ি যখন নিয়ে আসি তখন সাইড করি মানে প্যাসেঞ্জার নিয়ে আসি অ্যাম্বুলেন্স দিয়ে মানে আমরা টাকা ইনকাম করে কিন্তু আমরা একটু আগেই চলে আসি সকালবেলা আমাদের মৌসুম থেকে অনেক কিছু নিয়ে আসতে পারবো মানে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে আমি ওদের বাড়ি থেকে চলে আসি, যখন আমি ওদের বাড়ি থেকে হাফ কিলোমিটার দিয়ে আসছি সাথে রাস্তা ফেস করে আমি মানে পাকা রাস্তা উঠবো আর কি বড় রাস্তা উঠবো, তখনই মানে খালি আমার দুটো চাকা উপরে উঠছি কেউ জানি আমার পিছন থেকে একটা চটকনা বা থাবা মানে থাপ্পর দিল আমার গাড়িতে, আমি এটা বুঝতে পারলাম আমি ব্রেক ফেটালে পানিতেই আমার অটো গাড়ি ব্রেক ফেটালে পানিতেই মানে আমার তেরোটা চাকা লিক হয়ে গেল মানে মারছে যেভাবে একেবারে তেরোটা চাকা লিক হয়ে গেছে আর আমার গুলি টিউব চাকা বা একসাথে এরকম লিক হলে অনেকক্ষণ চালানো যায় একসাথে যেরকম যাবে আমি ভাবতেও পারিনি আমার কাছে কিরকম লাগলো, তখন আমি নামলাম নেমে দেখলাম যে কিছুই না লাইট মারলাম আশেপাশে আমার কাছে টর্চ লাইট ছিল আমি লাইট মারলাম যে আশেপাশে কেউ আছে কিনা দেখি না আমার আশেপাশে কেউ নেই কিন্তু আমার গাড়িতে কেউ মারলো ওই চটকানা কে দিল বা আমার চাকাগুলি কেন লিক হলো আমি খুঁজে মানে কোনো ব্যাগটা পাচ্ছি না উত্তর নেই আমার কাছে, কেন ওখানে ওয়েট করলাম অনেকক্ষণ আমি হাঁটতে 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 ওদের বাড়িতে যাই যে বাড়িতে ডেড বডি নিয়ে রেখে এসেছিলাম ওই বাড়িতে যাই গিয়ে দেখি ওদের তিনটা ঘর একটা ঘর হচ্ছে পশ্চিম দিকে, একটা ঘর হচ্ছে পূর্ব দিকে, একটা ঘর মাঝখানে।
আচ্ছা,
আর যে মাঝখানে যে ঘরটা সেটা উপরে শুধু খালি আছে, তার দিক দিয়ে ফাঁকা খোলাসা। সেখানে দুইজন বসে কোরআন শরীফ পড়তেছে, একজনে বসে কি জানি বলতেছে, আর মানে ওদের মানে মৃত দেহের সামনে যা যা করা হয় সেগুলি করতেছে, আগরবাতি জ্বলতেছে। অর্থাৎ একজন বললো কি ভেদ সাপ চলে আসে, মানে ঠাকুর ভাষা বলছে, তো ভেদ সাপ চলে আসছেন। আমি বললাম হ্যাঁ আমি তো চাইতে পারি না, আমার একজন ও ঠিক আছে আপনি বসেন। আমাদের বাড়িতে বসলাম, সকাল হলো, আমি আবার আমি চলে গেছি, মানে তাই আর কি করার জন্য, কারণ যেহেতু চারটা টায়ার আমার সাথে তো একটাই জায়গা একটাই খুললেন, আমি একটা একটা করে কাজ করাইতেছি। আমরা বলবো যে এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার, সেটা জায়গাটা হচ্ছে আপনার মানে সীমাঞ্চলের ধুবরা এলাকা, আর সেটা হচ্ছে আপনার কি পোলাকান্দুলিয়া বাজার সাইডে, নগর থেকে 3 কিলোমিটার দূরত্ব। সেখানে আশেপাশে কিছুই নেই, আর মানে একটা গ্রাম, এখানে কারেন্ট যায়নি সেখানে। তখন আমি ওই এখানে গেলাম, মানে একটা একটা জায়গা নিয়ে যাইতেছি, কাজ করাইতেছি। এরকম হতে আমার সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আবার ওদের বাড়িতে যেয়ে দুপুরে খাইছি। আমার বললো যে আমি বললাম কি দেখবো এখনো খবর দেন নাই, বলে যে না এখন দেরি খবর দেন নাই, আমার একজন ভাই বিদেশ থাকে উনি আসবে তখন দিব। বললাম ঠিক আছে, আমাকে ডাক দিয়ে আনছে তো আপনার এখানে রয়েছি, আমিও জানাজে শরীর খাবো। বলছে ঠিক আছে আমরা অবশ্যই আপনাকে ফোন দিব। ঠিক আছে, আমার রীতিমতো ওই টায়ারের দোকানে আসি যাই, এরকম করতে করতে আমার প্রায় 8টা 9টা হয়ে গেছে টাইম। যখন আমি ওই 8টা 9টা হয়ে গেছে তখন আমাকে ওনার একবার ফোন দিয়েছে যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো মানে দুধ নই বাজারে। তখন উনি বললো ঠিক আছে আপনি আসেন, আপনি অপেক্ষা করতেছে, আপনি আসলে যোগাযোগ করবো। আমি বললাম যে ঠিক আছে। তখন আমি এখান থেকে একটা মোটর ওই এলাকার মোটর সাইকেল চলে গেছি, মোটর সাইকেল ভাড়া করে ওদের বাড়িতে যাই। তারপরে সবাই ডেড বডি দেখতেছে, আমি দেখতেছি দেখলাম। তখন আমার মানে কি বলবো, আমার সারা পৃথিবী যখন আমার কাছে ঘুরে গেল।
কেন বলেন তো?
আমি তখন দেখি যে লোকটা আমার সাথে ভালো ভাবে কথা বললো, সিলেটি ভাষায় কথা বললো, সেই লোকটাই সেই মানে ডেড বডির মানুষটা। আমি তারপর দিলাম, তারপর তুলে নিয়ে আমি নিজে তুলে দিয়ে আসি, কথা বলবে মানে ওই যে স্টাফটা আমাকে তুলে দিছিল। তখন তো আমি একবার পুরো মানে সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি তাকে বলি যে দেখেন আমি আর তো চলে যেতে হবে, আমাকে মানে কোন মতে আমাকে গাড়িতে নিয়ে দেন আমাকে, মানে আমি হেঁটে আমার মতো অবস্থা ছিল না। তখন আমি গাড়ির কাছে আসি, এসে গাড়িতে উঠি, তারপরে দেখি আমার হেডলাইট জ্বলতেছে না। ওইখানে আমি আবার মানে কাজ করবার জন্য গাড়িটি মানে হেডলাইট ছাড়া গাড়িকে চালিয়ে চলে আনছি অনেক দূর পর্যন্ত। আনার পর দিনও আমি দেখছি যে আমি যখন ওই গাড়ি হেডলাইট ঠিক করলাম, ঠিক করে আমি আরো কিছু দূর আসছি, আসার পরে দেখি হঠাৎ করে যে যে লোকটাকে আমি যে দেখছি ডেড বডি, যে লোকটার সাথে কথা বলছে সেই লোকটাই আমার থেকে মনে করেন 10-15 হাত ধরে দাঁড়িয়ে দিয়েছে। অনেকগুলি মানুষ সেখানে দাঁড়িয়ে দিয়েছে, আমি সেটা দেখে স্টার্টিং অবস্থায় মানে আমার কাছে কি বলবো, আমি একটা মানে চিৎকার দিয়ে তখন সেখানে অজ্ঞান হয়নি, আমি মানে একটা কি বলবো ওরা ভাই মানে আমি অন্য একটা মাইন্ডে পড়ে গেছি যে কি দেখতেছি আমি। তা আমি তখন এখানে ব্রেক করি, ব্রেক করার পরে দেখি যে আসলে মানে উনিই দাঁড়িয়েছে, এখনো দাঁড়িয়ে আছে, সবাই আমার দিকে আসতেছে, মানে হরন বাজতেছে, তো হরনে চাপ করছে, সবাই আমার দিকে আসতেছে, কিন্তু ওই লোকটা এখানে দাঁড়িয়ে দিয়েছে। আর হঠাৎ করে দেখি নাই, তখন আমি সেটা ই করার জন্য আমাকে ওরা বলছে যে ঠিক আছে তুমি যেখানে গেছিলা, এরা আমার কথা বিশ্বাস করছে যে ঠিক আছে দেখো এরকম হতে পারে। আর ওই বাড়িটা হচ্ছে ওরা সবাই ডাকে পাগলার বাড়ি বলে ওই এলাকার, ওই এলাকার ওই বাড়িটা ভয়ঙ্কর সবাই জানে, মানে ওই বাড়িতে কেউ কিছু মনে করেন রাত্রে বাজা মাছ বা এরকম করে তাহলে নাকি অনেক প্রবলেম হতো।
ওকে ওকে, এই ছিল আপনার ঘটনা, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন যে আকাশ কেন আর অ্যাম্বুলেন্স চালান না, তারা কখনো লাশের মুখ দেখেন না। এবং এই ঘটনাটা আমাদেরকে এরকম টাইপের একটা ঘটনা বেশ আগে আমরা কিন্তু পেয়েছিলাম, যে যেই ব্যক্তি একজন কোনো একজন বলেছিলেন যে যে ব্যক্তি কিনা অ্যাম্বুলেন্সটা ঠিক করে, সেই ব্যক্তি পরে দেখা যায় যে বাসায় দেখা যায় যে তিনি ডেড বডি, মানে কফিনে তিনি শুয়ে আছেন। তো এটা যখন অন্য কেউ বলেন তখন হয়তো আমাদের বিশ্বাস করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যিনি বলছেন তিনি নিজে একজন ড্রাইভার, তিনি নিজে অ্যাম্বুলেন্স চালাতেন। এবং আমি ভুলবশত গতবার গত এপিসোডে তার কোম্পানির নামও বলে দিয়েছিলাম, এবং সেজন্য তিনি মানে তখনই বলেছিলেন যে এটা বলাটা ঠিক হয় না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং এখন তিনি একটা মানে তিনি এখন প্রাইভেট কার চালান। শুধুমাত্র এই একটা জিনিস তার জীবনের পুরো ঘটনাটা আপনার নিশ্চয়ই মনে আছে, আগের এপিসোডে তিনি কী বলেছিলেন সেই চার্চের ভেতরে গিয়ে সেই মহিলার সাথে সেই জার্নিটা, এবং তারপরেও তিনি কিন্তু সাহসিকতা দেখিয়েছেন। তারপরে তিনি আবারও অ্যাম্বুলেন্সের চালানোর সেই পেশা তিনি আবারও গ্রহণ করেন, আবারও তিনি চালানোর চেষ্টা করেন। বাট খুব সুবিধাজনক অভিজ্ঞতা ছিল না পরেরটাও, এবং পরেরটাতে যে ভদ্রলোক এসে তাকে সব কিছু ঠিকঠাক করলো, যে ভদ্রলোক চাইলো যে বললেন যে লাশ নিয়ে যেতে হবে, গিয়ে দেখলেন যে সেই ভদ্রলোকই শুয়ে আছে একটা লাশ হয়ে। এটা 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 কি একটা অদ্ভুত ব্যাপার না? এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে আপনার কাছে কোনো একটা কারণে কেউ একজন হয়তো সে সাহায্য চাইলো, বা আপনার সাথে কোনো একজন হয়তো আপনাকে দাওয়াত দিল, গিয়ে দেখলেন যে সেই ব্যক্তিটা তার অনেক আগে থেকে মৃত অবস্থায় আছে। এই ব্যাপারটা যিনি এক্সপিরিয়েন্স না করেছেন, যিনি চোখের সামনে না দেখেছেন, তার পক্ষে বোঝাটা কতটা কষ্টকর হতে পারে আমি নিজে বুঝতে পারছি। আমি ঠিক মানে ওই জায়গাটা যদি যেতে পারছি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে আকাশের কীরকম লেগেছিল, কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। এই আন্দাজ করে যতটুকু ভয় পাচ্ছি, আকাশ কতটুকু ভয় পেয়েছিল সেই ব্যাপারে মানে সেই প্রসঙ্গ তো মানে একেবারে অন্যরকম একটা ব্যাপার। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে এস এম এস করছেন, লিমন সে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এস এম এস, মিরপুরের কাছাকাছি থেকে এস এম এস করেছেন তিনি। এছাড়া আমাদেরকে বাবু এস এম এস করেছেন নরসিং থেকে, তানজিম আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আদিব নেক্সট আউটডোর শো সম্পর্কে জানতে চাচ্ছেন, গোলাম রাবি আবারও এস এম এস করেছেন, সিদ্দিক খান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন লিসা, চরম স্টোরি অনেক ভয় লাগছে তাই জানিয়েছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি সুজন এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে তানজাম, এস এম এস করেছেন আমাদেরকে সিলেট থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও মাসুম আমাদের সাভার থেকে এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বুখারি, এবং তার কাছে অনেক বেশি ভয় লাগছে। এছাড়াও আমাদেরকে এস এম এস করছেন দেখতে পাচ্ছি বিজয় সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনি কি টাইপ করুন ফুর্তি এফ ওয়া টি ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। বড় বড় দুটো লম্বা স্টোরি, একটা ছোট্ট ব্রেক তো নিতেই হবে কারণ আওয়ার শেষ হয়ে যাচ্ছে, এবং এই ব্রেকের পরে আবারও ফিরে আসছি। এখনই কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্সাক্টলি রাত 12:58 শুনছেন সব সময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আপনারা লিখছেন, এবং ফার্স্ট ঘটনাটা অনেক ভালো লেগেছে, সাজিদ আমাদের লিখেছেন, এছাড়া আমাদের লিখেছেন দারুণ হচ্ছে ঝিনাইদহ থেকে দোলন, এছাড়া আমাদের এখানে লিখেছেন যে ভাইয়া আমি আপনাদের নিউ ফ্রেন্ড, লিখেছেন শুভ রয় এক্স ডি সুজন আমাদের এখানে লিখেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে ভালো হিস্ট্রি থাকলে শোনাবেন হিস্ট্রি। আমরা আমরা এখানে ঘটনা শুনছি, আচ্ছা ওকে। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি হৃদয় শিকদার বার্ডা থেকে লিখেছেন, যেটা তার ফার্স্ট কমেন্ট। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আহমেদ আবির লিখেছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে, মজা লাগছে, এবং অতটা ভয় যদিও তার কাছে লাগছে না। আমাদেরকে ছাড়াও জাফির তানজিম লিখেছেন হোপফুলি হরেবল হবে আমাদের, তার মানে আপনি মনে হয় এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করলেন, হ্যাঁ 2 মিনিট আগে আপনি কমেন্টটা করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে ভয় লাগছে লিখেছেন মাইনুদ্দিন। এছাড়াও আমাদেরকে আরও অনেকে এখানে লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আলম তাপা দার, এছাড়া আমাদের এখানে শরাফ ইবনে আদি সহ আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। তো আপনি যদি কমেন্ট করতে চান চলে যান www.facebook.com/radio.fukti অথবা চাইতে পারেন www.facebook.com/bhutasam.rasul। এছাড়া SMS করতে পারেন আমাদেরকে, SMS করতে যেটা করতে হবে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুটি FOOTI ফুটি স্পেস লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনারা যদি যদি আমাদের ঘটনা পাঠাতে চান আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio.fukti.fm which is bhutasam @radio.fukti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আবারও, এবং তার আসলে আরো অনেক ঘটনা রয়েছে এই বাসাতে। আপনি বলছিলেন পল্টনে আপনাদের যে বাসাটা, সেই বাসাটা এতদিন পর্যন্ত এই যে এত বয়স হয়েছে, ঢাকা শহরে আমরা দেখি যে বাসা একটু পুরনো হয়ে গেলে সেই বাসাগুলো বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কাছে মানুষজন দিয়ে দেন এবং তারপরে সেগুলো সব অ্যাপার্টমেন্ট হয়ে যায়। সেখানে আপনাদের কখনো ইচ্ছা করেনি যে বাসাটা এরকম হবে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় এটা এখন আরো বলতে পারেন 96-এই আমরা প্রথম এটা নিয়ে চেষ্টা করেছিলাম যেখানে যেন একটা ডেভেলপ করা যায়,
কিন্তু
কিন্তু কেন জানি না বৈরম্ভ বহুবার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তারপরও কেন জানি হয় না।
এবং আপনি বলছিলেন যে কেউ হয়তো চায় না যে এই বাসাটা,
মনে হয়
আপনার তাই মনে হয় যে
আমাদের এমন হয়েছে বলতে পারেন, যেটা MOU বলি আমরা, তারা বোর্ডও লাগিয়ে দিয়েছে যে
কাজ নির্মাণ কাজ শুরু হবে এরকম কিছু একটা,
এরকম পর্যায় থেকেও আমরা ব্যাক করে এসেছি,
তারপরেও হয়
না, তারপরেও আপনার এটা হয় না। আমি জানি না এখন আমাদের এই বাসাতে যারা আছেন তারাই চান না কিনা।
আচ্ছা, আপনি তো অতিথির কথা বলছিলেন যে অতিথিরাও আপনাদের বাসায় যদি যান তারাও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিয়েই ফেরেন, আপনার সেই অতিথির ঘটনা?
হ্যাঁ, এরকম একটা ইমিডিয়েট একটা ঘটনা বলতে পারি, এটা ভয়ঙ্কর হবে কিনা আমি জানি না, মানে তাদের অভিজ্ঞতাটা বলছি, তারা কীরকম বা মানে কীরকম একটা সম্মুখীন হয়েছেন সেটাই বলছি। আমি প্রথমে বলেছি যে আমাদের বাড়িটা তিনতলা, বিভিন্ন তলায় বিভিন্ন জন থাকতেন, আমার দাদা আর দাদি থাকতেন দোতলায়।
আচ্ছা,
দোতলায় একটা রুমে থাকতেন তারা। তো আমার একটা রিলেটিভ এসেছিলেন একটা কাজে, তাকে ওখানে খুঁজে দেওয়া হয়েছিল।
আচ্ছা,
তুমি দুদিনের জন্য এসছো, ও একটা কাজ ছিল চলে যাবে, বললাম ঠিক আছে তুমি এখানে থাকো। আমি একটু বাইদিকে বলে রাখি, তো দোতলায় বর্তমানে থাকেন আমার এক চাচা আর এক চাচি।
জি,
তো ওনারাই বলেছেন যে তুমি এখানে আজকে থাকো রাতে। তো অনেক রাত তখন।
আচ্ছা,
আমার পাশের ঘরে আমার চাচাতো ভাইরাও শুয়ে আছে।
জি,
হঠাৎ তো চিৎকার দিয়ে উঠলো, কি ব্যাপার চিৎকার? চিৎকার তো দৌড়ে চলে এসেছে, আমি ওখানে শুবো না।
আচ্ছা,
কি কারণ? তো বলে যে আমার ঠিক ঘুম আসেনি, আমি একটু এদিক ওদিক ফিরছি, কারণ স্বভাবতই নতুন একটা জায়গা চেঞ্জ হয়েছে হয়তো বা। তো বলে যে আমি আর ওই রুমটা অন্ধকার, পাশের রুমে লাইট জ্বলছে, আমার চাচাতো ভাইরা যে ঘরে শুয়ে আছে ওই ঘরে লাইট জ্বলছিল। তো ও ঘরে শুয়ে থেকে বলছে একটু আলো আঁধারি, কে একজন এসে হাত দিয়ে মশারিটা তুললো। তো মনে করছে হয়তো আমার কোনো চাচাতো ভাইটা হয়তো ওর কাছে শুবে এই জন্য বোঝাই গেছে। ও তাকিয়ে আছে একজনে, তারপরে একটু পরে দেখে মশারিটা তুলে একজন মহিলা ভিতরে মাথা ঢুকে ওর দিকে তাকিয়ে আছে। ও দেখে মানে চিৎকার দিয়ে উঠে এসছে, বলে ওটা আপনার দাদি।
আচ্ছা,
আমার দাদি তাকে দেখছে যে ওখানে তার রুমে কে, এটা কে শুয়ে আছে, এবং তুমি আমার দাদিকে চিনলে কি হবে? তো বলে যে আমার দাদির ছবি দেখেছি ওই ঘরে, দাদিটার ছবিও আছে পাশের ঘরে, বলে যে এই 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 মহিলাকে আমি দেখেছি ওখানে, কারণ উনি আমার দাদির দাদির ছবি ওখানে ছিল। অর্থাৎ এটাই বুঝতে পারলাম যে মানে আমার দাদা বা দাদি তারা বাইরের কেউ তার রুমে থাকুক বা তার ঘরে শোক, এরা হয়তো বা তারা মনে হয় পছন্দ করেন না।
আচ্ছা,
আপনি জিনিসটা একটু একটু উপলব্ধি করেন, আপনি শুয়ে আছেন ঘুমাচ্ছেন বা একটু তন্দ্রাভাব, একটা হাত দিয়ে আছে মশারিটা তুললো, তুলে একজন একটা মাথা ঢুকে দিল মশারির ভিতরে, তাকে দেখছে ভালো করে, আপনি একটু অনুভব করে দেখেন তখন আপনার সিচুয়েশন কেমন লাগবে,
কেমন লাগবে। হ্যাঁ, সেটাই। এবং এটা আপনার মানে অতিথিরাও এই 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 বাসা থেকে কোনো সময় মানে এরকম ভাবে মানে কি বলবো যে কোনো অভিজ্ঞতা না নিয়ে ফিরে যান না। আচ্ছা আরেকটা জিনিস খুব আমার কাছে অবাক লেগেছে, সেই জিনিসটা হচ্ছে যে আপনি বলছিলেন যে কোনো একটা দিন আপনাদের বাসার ছাদের উপরে আপনারা অদ্ভুত কিছু জিনিস দেখতে পেয়েছিলেন, একটু বলেন তো। মানে এটা 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 আমরা শুনি যে অনেক সময় শুনি যে সাদা কাপড় পরা মহিলা দেখা যায়, আমরা শুনি যে অনেক সময় কালো ধরনের কোনো অবয়ব দেখা যায়, আমরা অনেক কিছু শুনি, কিন্তু আপনি দেখেছিলেন একদম ডিফারেন্ট একটা জিনিস, কি দেখেছিলেন বলেন তো আমাকে একটু।
ওটা কিন্তু আমি রাতে দেখিনি, তারপরে আপনার অনেকে শখ বশত মেয়েরা পায়ে এটা কি বলে নুপুর না
নুপুর পরে,
তা হাঁটলে একটা সুন্দর আওয়াজ হয় তো, এই আওয়াজটা পরিষ্কার আসে,
এটা এখনো আসে প্রতিদিন, মানে সবাই পায়,
সবাই পায় এটা, মাঝে মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। তারপরে আরেকটা জিনিস আপনি অনুভব করবেন, সেটা হচ্ছে খুব সুন্দর একটা স্মাইল গন্ধ আসে, যেটা ডিফারেন্ট, আমরা যে পারফিউমটি ইউজ করি তা আমার তো জানা আছে কিন্তু এটা একদম ডিফারেন্ট,
এটা আপনাদের বাসার কেউ ইউজ করেন
না, কেউ অন ইউজ করে না।
জি,
তো এরকম বা প্রায় অনেক কিছুই মানে আমরা উপলব্ধি করি বা অনুভব যেটাই বলে। তা আমি কয়েকদিন, এটা আপনার কয়েক মাস আগেকার ঘটনা, আমি সকালে উঠে ছাদে গেছি, যে আমি নিজেই হতবম হয়ে গেছি, পুরো ছাদ বাগানবিলাস যে ফুল পিঙ্ক পিঙ্ক কালারের, যেটা মানে একটু একদম হালকা পিঙ্ক না, একটু
গাঢ়
পিঙ্ক, যেটা পুরো ছাদ ভর্তি এই ফুল।
আচ্ছা,
আমি মনে করলাম হয়তো পাশে কোনো বিল্ডিং কামিগের থেকে, আমি এদিকে ওদিক তাকালাম, না কারো বাসাতে তো এরকম ধরনের গাছ নাই, আর আমাদের তো সব দিকে তো অফিস, গাছ থাকার কথা না, আর আপনি নিজেও বুঝতে পারছেন যে একটা ছাদ ভর্তি ফুল থাকলে কি পরিমাণ ফুল থাকতে হবে। আমি আবার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে ডাকলাম যে দেখো ছাদের উপরে এটা কি দেখা, ও দেখলো পুরো ছাদ আপনার বাগানবিলাস ফুল দিয়ে ভর্তি ছিল।
মানে এটা আপনাদের বাসায় তো নাই, আশেপাশেও কোথাও নাই, এবং এটা আপনারা একদিনই দেখেছেন,
একদিন
আগের রাতে বেলা ঝড়টা হয়েছিল এরকম কিছু না,
এটা একদিন বললে ভুল, তার আবার 10-12 দিন পরে একবার দেখেছিলাম, তবে ওই পরিমাণ ছিল না, তখন ছাদই ছিল কিন্তু একটু হালকা, অতটা ছিল না, ওটা যেমন পুরো ছাদ ভর্তি ছিল, একদম মনে হয় যে পুরোটা বোধহয় আপনার কোনো অনুষ্ঠানের মধ্যে যেমন সুন্দর করে সাজানো হয় ঠিক ওইভাবে, মানে একদম সাজানো ছিল। আর তার পরে যেটা দেখেছিলাম সেটা ছিল কিন্তু তার পরিমাণটা কম ছিল,
কম ছিল। আপনার স্ত্রী আপনার সঙ্গে আছেন এবং উনিও ওই বাসায় কিছু কিছু জিনিস দেখেছেন, আর একটু একটু যদি আপনার উনি যদি একটু বলতেন যে কি আপনি এই বাসায় থেকে আপনি কি দেখতেন আসলে ম্যাক্সিমাম সময়ে।
আমি আসলে দেখতাম,
আপনার নাম তো সবাই একটু জানেন,
আমার নাম নাহিদ রেজা,
জি
আমি মিসেস মাসুদ। তা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পুরনো বাড়ি তো, রান্নাঘর থেকে আমার খাওয়ার টেবিলটা বেশি দূরত্ব না, একটা বারান্দা আছে ওটাকে আমরা লাল বারান্দা বলি, মানে আগে থেকেই সবাই বলে আসছে আমিও বলি। তা আমি যখন রান্নাঘর থেকে খাওয়ার টেবিলের দিকে যাচ্ছি তখন আমি একটা হিন্দু লোককে যেতে দেখেছি ধুতি পড়া, কিন্তু তার মুখটা আমি দেখি নাই। অনেকবার দেখার পরে আমি আমার হাজবেন্ড কে বলি, আমার মুরব্বীদের কে বলি, তারপরে যাই হোক সবাই দোয়া টোয়া পড়তে বলে, তার কিছুদিন পরে হ্যাঁ আমাদের পুরানো বাড়িতে আমাদের ওয়াশরুম তো হচ্ছে উপরে চারতলায়, আমি ওয়াশরুমে যাওয়ার জন্য চারতলায় যাচ্ছি, ওখানে চারতলায় আমাদের একটা চিলি কোঠার রুম, ওখানে সোফা টোপার দেওয়া আছে, তা আমি ওই রুমের ভিতর দিয়ে ওয়াশরুমে যেতে হয়। আমি যখন ওই রুমের ভিতরে গেলাম, বেতের সোফার উপরে একটা লোক বসে, আমি সেটাও মানে তার মুখটা দেখতে পাইনি, সে পাটা তুলে বসে আছে, হ্যাঁ বসে আছে, মানে তার লুঙ্গিটা পরা, হ্যাঁ সে জাস্ট আমাকে দেখে মনে হলো যে সে নামিয়ে দিল, কিন্তু ওই অবস্থায় আমি দেখে এক চিৎকার দিয়ে নিচে চলে আসছে। তারপর দোতলা থেকে পাশে থেকে আমার চাচি শাশুড়ি ওনারা আসলো, কি হলো বললাম, তারপরে ওনারা জাস্ট আমাকে সান্ত্বনা দিল।
এই যে আপনার এই যে নূপুরের শব্দ এগুলোকে আপনিও শুনতে পান?
হ্যাঁ আমিও শুনতে, ইভেন আমি যখন, আমি কিন্তু অনেক ভয় পাই, আমি একা ঘরে থাকতে পারি না ওই বাড়িতে, ইভেন রান্না করতে গেলেও আপনার পেছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে একটা অনুভব করা যায়, আমি সেটাও অনুভব করতে পারি যে ওই বাড়িতে মানে একটা কিছু আছে।
উনিও বলছিলেন এই বাসাটার একটা সমস্যা একটা এটা যে সবসময় মানে কোন আরো একজনের
আমার বড় বোন বেড়াতে এসেছিল, হ্যাঁ আমার বড় বোন আর ওর ননদ এসেছিল আমাদের বাসে বেড়াতে, ওরা উপরের ঘরে মানে থাকতে দিলাম আমরা, আমরা তিনতলা ওরা চারতলায় থাকলো, তা ওরা রাত্রিবেলা গল্প করছে আমরা শুয়ে পড়ছি, ও হঠাৎ করে দেখলো মানে আমার হাজবেন্ডের মতো কে ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ছাদের উপরে চলে গেল, তখন ওরা ভাবছে হয়তো যে মাসুদি গেল, ঠিক দুই মিনিট পরে মাসুদ মানে নিচ থেকে উপরে উঠলো, কি মানে আমার বড় বোনের নাম মিতু, মিতা আপনি কি করছেন ই করছেন, তারপর তো আমার বড় বোন চিৎকার তুমি না এই মাত্র আসলো, বলে কি না আমি তো আসি নাই, আমি তো মানে এই মাত্র নিচ থেকে আসলো আমি করলাম, তারপরে ছাদের উপরে যাওয়া হলো, গিয়ে দেখলাম না কেউ নাই।
এরকম ধরনের ঘটনা মানে অহরহ এই বাসাটায় ঘটে এবং এটা আমাদের দেখতে ইচ্ছা করছে এবং আমরা কোনো একদিন হয়তো সেই বাসায় গিয়ে একটা এপিসোডও করে ফেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকেই, আমরা সময় পেলে আবারও আপনাদের কাছে ফিরে আসতে চাই কারণ আপনাদের বাসার ঘটনা দিয়ে একটা এপিসোড করা যায়, এত প্রচুর ঘটনা, এত বেশি পরিমাণে ঘটনা রয়েছে। আমার কাছে আরও একটা ঘটনা রয়েছে যে ঘটনাটা আমি আসলে এখন পড়ে শোনাতে চাই এবং এই ঘটনাটা আসলে বেসিক্যালি যেটা যিনি পাঠিয়েছেন তার সম্পর্কে আমি অলরেডি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই, www.facebook.com/bhutafm.rasel, এখানে গিয়ে আপনি দেখতেই পাবেন যে একটা ছবি দেওয়া আছে এবং সেই ছবিটার ডেসক্রিপশন রয়েছে এবং যারা ছবিটা দেখেননি বা যারা সেই পেজে এখনও যাননি তাদের সুবিধার্থে আমি একটু পড়ে দিই যে কী লেখা ছিল সেখানে, এবং সেটা ছিল এরকম যে ছবির এই ফুটফুটে মেয়েটির নাম মনা এবং শুভঙ্করের বড় আদরের বোন, বাকিটুকু আমি বলবো না, বাকিটুকু গল্পে বলবো, যে ঘটনাটা রয়েছে সেই ঘটনায় বলবো কারণ বাকিটা বললে পুরো ঘটনাটাই এখন মানে আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। যাই হোক, যিনি লিখছেন ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি এবং তিনি লিখেছেন যে ভূতাত্রামের সমস্ত শ্রোতা বন্ধুকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তারপরে বলছেন আমি শুভঙ্কর এবং তার বাসা যেখানে সেটার ঠিকানা দিয়েছেন তিনি জলঙ্গি মুর্শিদাবাদ, ভারতের বাসিন্দা তিনি, এবং তিনি বলেছেন আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা 21/12/2014 তারিখের, বুঝতেই পাচ্ছেন যে এটা বেশি পুরাতন নয়, এই তো কিছুদিন আগে গেছে এটা, এবং আমি সেদিন দমদম কলকাতায় ছিলাম, আমি বিটেকে সিএসই নিয়ে 2014 পাশ করার পর একটা আমি IISWBMA ফায়ার ম্যানেজমেন্ট পড়তে কলকাতায় আসি, আরও একবার বলছি ফায়ার ম্যানেজমেন্ট পড়তে কলকাতায় আসেন তিনি। সেদিন 21/12/2014 রবিবার, সেদিন আমি আমার মেসে যথারীতি 7টায় ঘুম থেকে উঠি, তারপর সকাল 8টা আমাদের মেসের কাকা চা দিতে আসে, আমি ফ্রেশ হওয়ার পরে চা নিয়ে খেতে থাকি কিন্তু জানি না কেন কী কারণে যেন আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, সেটা ভেঙে যায়। আমি ভাবি রাত্রি জেগে পড়াশোনা করার জন্য শরীর দুর্বল, তা বলা ভালো যে 22/12/2014 তারিখে আমার ফাইনাল পরীক্ষা ছিল তাই কিছু না ভেবে আবার পড়তে বসি। সকাল 12টা স্নান ও খাওয়া সেরে নিলাম কিন্তু সেদিন আমি কেমন যেন ফিল করছিলাম। দুপুর 2টা এক বন্ধু ও একজন ফায়ার ডিপার্টমেন্টের অফিসার আসেন আমাদের মেসে, তারা আমার সঙ্গে ফায়ার ম্যানেজমেন্ট পড়েন, ওনারা একটি বিষয় বুঝতে এসেছিলেন, সব ঠিকঠাক হওয়া সত্ত্বেও আমার বুকের ভেতরে কেমন যেন জোরে জোরে হার্ট বিট হচ্ছিল। বিকাল 5টা এবং কাছে একটা চায়ের দোকানে চা খেতে গেলাম কিন্তু আবার সকালের ঘটনার পুনরাবৃত্তি হলো, আমার চায়ের কাপ পড়ে গেল, কিছু মনে না করে ভাবলাম হয়তো কাল পরীক্ষা সেই জন্য টেনশনে এরকম হচ্ছে। রাত 10টা যখন আমার বন্ধু ও ফায়ার ডিপার্টমেন্টের অফিসার বললেন চলো আজ বিরিয়ানি খাই, রাত 10টা বেজে গেছে এখন তো আর মেসে খাবার পাওয়া যাবে না, আমি বললাম ঠিক আছে। রাত 10:30 বিরিয়ানি খেতে গিয়ে হায়দ্রাবাদি রেস্টুরেন্টে আমার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে যায়, তবুও আমি কিছু মনে করিনি, স্বাভাবিকভাবেই বিল মিটিয়ে আমি চলে আসি মেসে। কিছু পড়ার পর আমি ঘুমোতে যাই। আমার রুমের ভেতরে আরো দুজন রুমমেট একটু ইয়ারকি ফাজলামো করছিল। রাত 11:30 নাগাদ আমার চোখে জল আসতে শুরু করে। মনে হচ্ছিল যেন আমি কাঁদছি। মেসের বন্ধুরা ইয়ারকি মেরে বলে, কি রে, কেউ দুঃখ দিয়েছে? কিন্তু চোখে জল পড়া বাড়তেই লাগলো। এবার সত্যি সত্যি বন্ধুরা ভাবলো আমি সত্যি করেই কাঁদছি। এবার বন্ধুরা আমাকে বলল, শুভ, তুই কি সত্যি কাঁদছিস? আমি বললাম, না। এর একটু পরে চোখে জল পড়া বন্ধ হলো। বন্ধুরা বলল, কাল পরীক্ষার পর কলকাতা মেডিকেল কলেজে চোখটা দেখিয়ে নিস। আমি বললাম, ওকে, দেখিয়ে নেব। একটু পর রাত 12:30 দিকে হঠাৎ আমার গায়ে মনে হচ্ছিল কেউ আগুন দিয়ে দিচ্ছে। এরপর আমি বিছানা থেকে উঠে পড়ি। মেসের ছেলেরা বলে, কি রে, উঠলি কেন? আমি বললাম, কি জানি আমার গায়ে যেন আগুন জ্বলছে। মেসের পাশের রুমের ছেলেরাও আসলো আমার কাছে। আমি বললাম, আমি আর থাকতে পারছি না, ওই ঠান্ডা দিনে আমি জলের বোতল গায়ে দিয়ে দিলাম এবং ঠান্ডা করার জন্য। একটু পরে গা ঠান্ডা হলো, কিন্তু গা জ্বলতেই থাকলো। আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। এরপর আমি আমার ট্যাবে কিছু ধর্মীয় শ্লোক ছিল তা শুনতে লাগলাম। সবাই শুয়ে পড়ল। আমি এইসবের কারণে না খুঁজে একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাত 1:20 দিকে আমার মোবাইলে ফোন এলো। আমার গ্রামের বাড়ির পাশের বাড়ির একটা ছেলে ফোন করেছে। আমি ভাবলাম, এত রাত্রে কি ব্যাপার, ফোন করেছে কেন? ফোন রিসিভ করতে শুনলাম সেই ছেলেটা বলছে, শুভদা, তোদের বাড়িতে কি হয়েছে জানিস? আমি বললাম, না। সেই ছেলেটা তখন বলল, একটু আগে মনে নেবি, অর্থাৎ আমার বোন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। ওকে এখন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে আমার বোনকে কলকাতায় আনা হয়। তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করি, কি রে, এরকম করলি কেন? সে উত্তর দিল, আমি নিজেই কাজ করিনি, কি করে হলো আমি বুঝতেও পারছি না। আরো একটা কথা, সেদিন আমার সঙ্গে যা ঘটেছিল ঠিক এই একই রকম ঘটনা আমার বোনের সাথেও ঘটেছিল। খালি ও যখন গায়ে আগুন দেয়, তখন ঠিক সেই সময় কলকাতায় আমার গায়ে আগুন জ্বলছিল। অর্থাৎ যে সময় বোনের গায়ে আগুন জ্বলছিল, সেই সময় আগুনের তাপ বা ওই যে জ্বালাটা, সেটা এই যিনি ঘটনা পাঠিয়েছেন তার গায়ে হচ্ছিল। আরও একটা কথা, আমার বোন যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন আমার গায়ে জ্বলন কমেনি। আমার বোন মনা 29/12/2014 তারিখে আমাদের ছেড়ে চলে যায়। পরে বোনের ঘর থেকে পাড়ার ছেলেরা দুটি ছবি উদ্ধার করে, একটি জবা ফুল আর কিছু সিঁদুরও পায়। তারা এইগুলো আমাকে দেখিয়ে পদ্মা নদীতে ফেলে দিয়েছিল। এরপর অনেক মানুষ আমাদের বাড়িতে আসেন সমবেদনা জানাতে। এইরকম এক মৌলবি আমাদের বাড়িতে আসেন, উনি বলেন যে আমার বোনকে নাকি ব্ল্যাক ম্যাজিক করে মারা হয়েছে। আমি আগে কখনো অলৌকিক জিনিস বিশ্বাস করতাম না, এখন বোনের মৃত্যুর পর তা করি। বোনের এই ঘটনার পর আমি এখন বাড়িতেই থাকি। বোনকে আজও আমরা খুব মিস করি। তবে বিজ্ঞান আমাদের এই ঘটনাকে কি দিয়ে ব্যাখ্যা করবেন জানি না, তবে সত্যি যে অলৌকিক ব্যাপার বলে কিছু আছে তা আজ বুঝতে পারলাম। এটা বাস্তব ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বোনের নামটা ব্যবহার করবেন, পরে আবার উনি আমার জানিয়েছেন সেই নামটা যেন আমি ব্যবহার করলাম। এবং তিনি প্রার্থনা করতে বলেছেন ঈশ্বরের কাছে তার বোনের জন্য। আমরা প্রার্থনা করি তার বোনের আত্মা শান্তি পাক। আমরা আবারও একটা বিরতিতে যাব এবং বিরতিতে আমাদের যেতে হবে। তার আগে কিছু SMS করে ফেলতে চাই। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জন কবির, আজকে ভূত আছে আমাদের স্টোরি অসম, রাসেল ভাই, সুমন সিলেট থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি পূর্ববি এবং তিনি বলছেন খুব ভয় লাগছে। এছাড়াও বিলাস আমাদের SMS করেছেন, পলির ময়মনসিং থেকে SMS করেছেন, থার্ড স্টোরিটা অসম। তঞ্জাম আমাদের SMS করেছেন নাজমুল রংপুর থেকে। এছাড়াও সুমন আমাদের SMS করেছেন আমাদেরকে আজ রকুন। এছাড়াও SMS করেছেন বাপ্পি সাভার থেকে। এছাড়া আমাদের SMS করেছেন শাউন গাজীপুর থেকে। আমাদের আলতাফ মিরপুর 6 থেকে SMS করেছেন। এছাড়াও আরও অনেকেই আমাদের SMS করেছেন, রাজীব আমাদের SMS করেছেন, রুবেল SMS করেছেন, রকি সহ আরও অনেকে। আপনারা যদি SMS করতে চান মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio50 এবং www.facebook.com/bhutfm.rasel। একটা ছোট্ট বিরতি এবং তারপর একটা অডিও ক্লিপ রয়েছে আমাদের, সেটার পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, স্টে টিউনড রেডিও 50 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 50।
Bhut FM, the night comes alive with Gramophone.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক ওরফে তুহিন। আমি বর্তমানে মালয়েশিয়াতে পেনাং বিভাগে থাকি, এখানে একটা টুর গাইডে কাজ করি। তো ঘটনা শুরু করার আগে আপনাকে বলতে চাই, এটা কোনো গল্প বা কাহিনী না, এটা সত্যি ঘটনা। আমাদের গ্রামে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। এটা 2005-এর ঘটনা। ঘটনাতে চলে যাই, এই ঘটনাটা আমার মামার বন্ধুকে নিয়ে, তাই ঘটনা এটা। তো এই ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছি। তো 2005-এর অক্টোবরে রমজান মাসের ঘটনা। তো আমার মামার বন্ধুর আপনার ভাইয়ের একটা গোস্ত বিক্রির দোকান ছিল আমাদের বাজারে, কষায়ের দোকান। তো জায়গায় রমজান মাসে চাহিদা বেশি থাকায় প্রতিদিনই আপনার গরু জবাই করতে হতো। আর তাদের রুটিনটা ছিল, আমার মামার বন্ধুর যে রুটিনটা ছিল, সে প্রতিদিন যে 3-4টার ভেতর তার প্রয়োজনীয় চাপাটি ছুরি সবকিছু নিয়ে তার ভাইয়ের কাছে চলে যেত দোকানে। আবার গোস্ত কাটা শেষ হলে, গরু কাটা শেষ হলে সে কিছু গরু গোস্ত এবং তার কিছু হাড্ডি তার বাড়ির জন্য ঘরের জন্য নিয়ে আসতো। ঠিক ফজরের নামাজের আগে, ফজরের আজানের আগে সেহরির টাইম সে এসে সেহরি করতো। তো যাই হোক, সে একদিন ভোরবেলা ঠিক ফজরের আগে সে গোস্ত নিয়ে আসছে। তো সে যে রাস্তা দিয়ে তাদের বাড়িতে যেত, রাস্তাটা এরকম ছিল, দুপাশে দুটো পুকুর এবং রাস্তার মাথায় আপনার একটা চালতা গাছ, এবং ওই রাস্তাটা ছিল তিনটা রাস্তা তিন দিকে চলে গেছে। একদিন যাওয়ার সময় সে দেখতে পেলো ঠিক ওই রাস্তাটার ঠিক মাথায় একটা কুকুর। তো গ্রামের বাড়ি, কুকুর থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু কুকুরটাকে দেখে খুব অস্বাভাবিকভাবে ডাকতে শুরু করলো। তো সে এক সময় বিরক্ত হয়ে তার ব্যাগের ভিতরে থাকা গরুর গোস্তের হাড্ডি দ্বারা কুকুরটাকে ঢিল মারে। তো কুকুরটা অনেকটা কোকাতে কোকাতে চলে যায়। তো সে ওই দিন তার বাড়িতে ফিরে যায়। ঠিক পরের দিন সে আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় একটা সাদা আপনার পাঞ্জাবি পরা একটা মানুষ। কিন্তু আপনি আমি যদি হাঁটি তাহলে তো আমাদের শরীরটা তো অনেকটা কাঁপে, কিন্তু উনি হাঁটে ঠিকই কিন্তু তার শরীরটা কাঁপে না। তো সে এটা দেখে মোটামুটি একটু ভয় পেল, আর সে কোনো কথাও বলে না। ওই লোকটা সাদা পাঞ্জাবি পরা যে লোকটা, অনেক বড় পাঞ্জাবি, তার ফেস দেখা যাচ্ছিল না কারণ খুব অন্ধকার ছিল, আর কিন্তু তার পুরো শরীরই মোটামুটি সাদা ছিল। একটা জায়গায় একটু রক্তাক্ত টাইপের ছিল, একটু লাল রঙের রক্তাক্ত টাইপের ছিল। তো সে এটা দেখে মোটামুটি খুব ভয় পেল এবং সেও কিছু বললো না, এবং ওই লোকটা যে লোকটা থাকে যে লোকটাকে সে দেখছে সেও কিছু বললো না। কিছুক্ষণ পর সে হাওয়ায় মিলিয়ে গেল। তো সে ওটা দেখে আর ওখানে দাঁড়ায় নাই, সে মুহূর্তের ভিতর তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর এরকম ভাবে কয়েকদিন তার এরকম বিভিন্ন জিনিস দেখতে থাকলো, এবং একদিন এরকম হলো যে সে হাঁটছে এবং সে অনুভব করছে তার সাথে কেউ হাঁটছে। তো সে তার হাঁটা বন্ধ করে দিয়ে সে চুপ করে শুনতে লাগলো যে হাঁটার আওয়াজ, পায়ের আওয়াজ। আমি জানি গ্রাম দেশে আমরা যদি কেউ স্যান্ডেল পায়ে দিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটি একটা আওয়াজ হয় ধাপ ধাপ, তো ঠিক ওরকমই একটা আওয়াজ। সে হাঁটছে না কিন্তু, সে কাউকে দেখছেও না কিন্তু হচ্ছে। তো সে ওটা এরকম কয়েকদিন অনুভব করলো, এবং একদিন সে বিরক্ত হয়ে আমার মামাকে জানালো, তার ক্লোজ ফ্রেন্ড। আমার মামাকে জানালো, আমার মামা তাকে বললো যে দেখ ওই রাস্তাটা মানে ওই পয়েন্টটা আমাদের গ্রামের অনেক আগে থেকে একটু ভূতের টাইপের ছিল, তো ওইখানে সচরাচর বেশিরভাগ মানুষ যাওয়া আসা করে না, কিন্তু আমার মামার বন্ধু ওই রাস্তাটা ব্যবহার করে, কারণ হচ্ছে সে রাস্তা দিয়ে তাদের বাড়িতে সহজেই যাওয়া যায় আর কি, খুব দূরে না। তো যাই হোক, আমার মামা সে রাস্তাটা চেঞ্জ করতে বললো এবং তাকে বললো তোকে এক হুজুরের কাছে নিয়ে যাবো, সে তোকে তার বীজ আর কিছু পড়া পানি দেবে, তুই ওটার সাথে রাখিস, তো তোর কোনো সমস্যা হবে না, আর এই রাস্তা দিয়ে আর যাওয়ার দরকার নেই, তুই অন্য রাস্তা ব্যবহার করিস তোর বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, এভাবে সে অন্য রাস্তা ব্যবহার করলো এবং ওই হুজুরের কাছ থেকে সে পানি পড়া এবং তাবিজ নিয়ে আসলো এবং তাবিজটা তার হাতে বাঁধলো, বেঁধে চলতে লাগলো কয়েকদিন। তো ওই কয়েকদিন তার কোনো সমস্যা হলো না। তো একদিন ওই সময় ঠিক 22 রমজানের সময় সে রাস্তা দিয়ে হাঁটছে। তো ওই রাত্রা ছিল মোটামুটি অন্ধকার, খুবই অন্ধকার, পাশাপাশি যদি কেউ দাঁড়ায় তাহলে মানে দেখাটা, আর সে ওই সময় মানে গ্রামের ছেলে, সে লাইটও বেশি একটা ব্যবহার করতো না, অন্ধকার দিয়ে হাঁটছে তার কোনো সমস্যা হতো না। যাই হোক, তো ওই রাস্তা দিয়ে পরে যে চেঞ্জ করার পর যে রাস্তা সে ব্যবহার করতো, ওই রাস্তাটা ব্যবহার করতে করতে সে হঠাৎ অনুভব করলো সে যে রাস্তাটা এখন বর্তমানে ব্যবহার করে ওই রাস্তা দিয়ে সে যাচ্ছে না, সে আগে যে রাস্তাটা ব্যবহার করতো সে ওই রাস্তাটার ভিতর। কিন্তু এটা তো কোনোভাবে সম্ভব হতে পারে না তার তার মাথায় ওটা আর কি, যে আমি ওই রাস্তা দিয়ে গেলাম তো এই রাস্তা কিভাবে আসলাম। তো যাই হোক সে এটা উত্তর পায় নাই, তো সে বাড়ির দিকে রওনা হলো এবং ঠিক ওই মুহূর্তে তো সে গাছের শিকড়ের সাথে বেঁধে সে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর ঠিক ওই মুহূর্তে অন্য একটা কিছু হতে পারে মানুষ হতে পারে, এটা এটা আমরা কেউ জানি না, যে তার মাজার ভিতর মাজার উপর পড়ে খুব জোরে পড়ে এবং সে খুব ব্যথা পায়। সে এরকমই ব্যথা পায় যে তার বাড়ি অব্দি সে আর যেতে পারে না, সে অনেক অনেক কষ্ট করে হামাগুড়ি দিতে দিতে বাড়ির পাশাপাশি যায় এবং ডাকাডাকি শুরু করে যে মা বাঁচাও মা বাঁচাও। তো যাই হোক সবাই এসে তাকে ধরাধরি করে আপনার উঠায় এবং বলে কি সে, তো সে আসলে এই ঘটনা বলার মতো অবস্থায় ছিল না, তা খুবই মানে আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাকে নিয়ে সবাই হসপিটাল নিয়ে যায়, কিছুদিন সে হসপিটালে থাকে এবং তারপর বাড়িতে নিয়ে আসে। তো হসপিটালের টেস্টে যেটা ধরা পড়ে তার যে জায়গায় আঘাত পেয়েছে ঠিক সেই জায়গায় বেশিরভাগ হাড্ডিগুলো আপনার ভেঙে গেছে, গুঁড়া গুঁড়া হয়ে গেছে এরকমই ডাক্তার বলে আর কি। তো অনেক কবিরাজও দেখা হয় কিন্তু কোনো রকমই কোনো লাভ হয় না, তার শরীর শুধু অবনতি দেখা যায় আর কি। একটা মুহূর্তে তার শরীর ফেটে কালো রক্ত বাইর হওয়া শুরু করে, তো তার শরীরের কন্ডিশন খুবই খারাপ হতে থাকে। তো কিছুদিন সে স্ট্রাগল করে পরে সে 28 রমজানের সময় সে মারা যায়, এবং মারা যাওয়ার আগেই ঘটনাটা আপনার তার বন্ধু ক্লোজ ফ্রেন্ড মানে আমার মামা এবং তার কিছু আত্মীয় স্বজনকে সে বলে যায়। আর আসলে এই ঘটনার ব্যাখ্যা কেউই দিতে পারেনি, কোনো কবিরাজও দিতে পারেনি, কবিরাজ যে কবিরাজ দ্বারা সে দেখাইছিল সে কবিরাজ বলছিল এটা জিনের কাজ। তো আসলে আমরাও জানি না আসলে এটা কিসের কাজ আর কি জন্যই বা এরকম হলো। মানুষ জিনকে বিশ্বাস করুক আর না করুক কিন্তু জিন আমাদের আশেপাশে আছে সব জায়গায় আছে। তো অবহেলা বা এর সাথে দয়াদুবি রাস্তাঘাটে চলার সময় কোনো কিছুর সাথে আপনার দয়াদুবি করাটা আসলে খুবই খারাপ, এতে তার ক্ষতির থেকেও বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক অনেক সময় মানুষ চিন্তাই করতে পারে না। ওকে আপনি ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
ভূত FM The night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:33, শুনছেন সবসময় রেডিও 58.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমার সাথে রয়েছে মাসুম, আমি রাসেল আছি আপনার সাথে এবং আজকের অতিথিরা আছেন, আরও একজন নতুন অতিথি আমার সাথে জয়েন করেছেন। আমরা চলে যাব সরাসরি তার কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলবেন সবাইকে।
হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ সজীব, আমি কুমিল্লা হোমা থেকে এসেছি এন্ড আমি বর্তমানে স্টেট ইউনিভার্সিটি ইংলিশ অনার্স করতেছি।
ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কার সাথে ঘটেছিল?
জি, ঘটনাটা হচ্ছে 2004 ঘটনা।
আচ্ছা।
ওই বছরই আমরা আমাদের গ্রামের বাড়ি মিরসিগিরি থেকে আমাদের হোমনা পপারে চলে আসি।
আচ্ছা,
আমি এখন ডিরেক্টলি আপনার ঘটনাটা চলে যাচ্ছি।
জি প্লিজ।
সময় হচ্ছে আপনার প্রায় সন্ধ্যা 10টা থেকে 10:15 মতো।
জি।
তখন আমি এবং আমার ভাইয়া পড়াশোনা শেষ করে খাবার জন্য বসলাম, হঠাৎ করে বাইরের থেকে বড় মামা এসে ডাকতেছে যে সজীব আসো বা রাজীব আসো বাসায়। তো আমরা বললাম জি আসি, আমরা তো খাওয়া দাওয়া করতেছি, আসেন। তো মামা বললো না আমি তো কুমিল্লা থেকে ট্রেনিং করে আসছি, অনেক রাত্র হয়ে গেছে, তোমরা দুই ভাই চলো আমার সাথে চলো, রাস্তাটা তেমন একটা ভালো না, হ্যাঁ আমাকে নিয়ে যাও। যাক, আমরা খাবার দাবার শেষ করে একটা লাইট নিয়ে বের হলাম।
জি।
তো আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি ডিস্টেন্সটা বা অথবা আমাদের হোমনা পৌরসভা থেকে বাইরখোলা গ্রামের ডিস্টেন্সটা আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে বর্তমানে 10 থেকে 15 মিনিট লাগবে যদি হেঁটে যাই একদম সোজা, বর্তমানে সোজা, কিন্তু 2004 এটা এত সোজা ছিল না। তখন আমরা গ্রামের ভিতর দিয়ে হরিপুর নামে একটা গ্রাম ছিল, মাঝের গ্রামটা, গ্রামের ভিতর দিয়ে তারপর একটা গুদারা পের হয়ে তারপর বাইরখোলা গ্রামে যেতে হতো, কিন্তু এটা খুব কষ্টসাধ্য ছিল বিশেষ করে বর্ষাকালে।
আচ্ছা,
আর আমার ঘটনাটা হচ্ছে বর্ষাকালেই, যাক আমি ডাইরেক্ট এখন ঘটনা চলে যাচ্ছি। আমরা যখন বের হলাম, বের হওয়ার পর আমাদের পৌরসভা থেকে 4-5 মিনিট হাঁটার পর একটা ব্রিজ পড়ে। এই ব্রিজে আমরা এখন আটাটা দেয় বা অনেকেই আটাটা দেয়, সো ওই ব্রিজটা সবারই চিনে আমার এলাকার। তো আমরা যখন ব্রিজটাতে যাই, যাবার পরপরই হঠাৎ করে 3-4টা বিড়াল আমাদেরকে ফলো করতেছে। তো আমি আবার একটু অবাক হয়ে যাই যে এখানে বিড়াল আসবে কোত্থেকে। আর দুদিকে হচ্ছে পানি, পানিটা হচ্ছে আপনি রাস্তায় উঠে যাবে এরকম ভাব, দুদিকে পানি, আর সামনের দিকে তো আমরা দেখি না কোনো কিছু, কিন্তু পিছন থেকে হঠাৎ করে বিড়াল বা অথবা ব্রিজটাতে আসার পরপরই বিড়ালগুলো, এটা আসলে একটু ভয়ঙ্কর ব্যাপার। বিশেষ করে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো মামাকে বলতেছি যে মামা এখানে হঠাৎ করে বিড়াল আসলে কোত্থেকে। মা বলতেছে তুমি চিন্তা করো না, এখানে কোনো প্রবলেম নাই, চলো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, তারপর আমার ভাইও ছিল সাথে, ভাইয়ের কাছে লাইটটা ছিল। তো ভাইয়া আবার একটু দুষ্টুমি করতেছে, হ্যাঁ বলতেছে এগুলো কোনো ব্যাপার না, এই করো ওইদিকে দেখো মাছ দেখো, এরকম করে আমাকে মনে করেন এটা ভুলে রাখতেছে আর কি, যে তুমি ভয় পেও না। তো ঠিক আছে, সামনের দিকে আগালাম, সামনের দিকে গেলাম। যাওয়ার পর যখন হরিপুর গ্রামে ডুববো, হরিপুর গ্রামটা হচ্ছে রাস্তার একদম আমাদের হুমনা থেকে হরিপুর যাওয়ার পর্যন্ত যে রাস্তাটা, শেষ মাথায় ডান দিকে একটু মোর্চা দিতে হয়। এখন হয়তো বা এখন এই রাস্তাটা একদম সোজা চলে গেছে বাইরপুর গ্রামে, কিন্তু তখন সোজা ছিল না, ডান দিকে মোড় দিয়ে আপনার হরিপুর যেতে হয়। হরিপুরের ঢুকার কর্নারেই আপনার একটা বট গাছ আছে, এখন বট গাছটা আমাদের এলাকা সবাই চিনে, এখন প্রতি বছর ওইখানে মেলা হয়। হ্যাঁ, তো আমরা বট গাছটার কাছাকাছি যাওয়ার সাথে সাথেই আপনার না সরি একটু কথা ভুলে গেছি, যে আমরা যাওয়ার আগে আমাদের না ঠিক আছে, আমরা বট গাছটার কাছাকাছি যখন যাই, যাওয়ার পরে দেখি যে বট গাছটার মধ্যে এক ধরনের তুফানের মতন, হ্যাঁ বট গাছটা নড়তেছে। আমরা তো তখন আরো ভয় পেয়ে যাই যে ব্যাপার কি, এখানে বট গাছ আশেপাশে কোথাও কোনো বাতাস নেই বা কোনো কিছু নেই, হ্যাঁ কিন্তু এখানে এত তুফান বা এরকম বাতাস করতে আসবে। তো তখন মামাও ভয় পেয়ে যায়, মামা সুরেটার পথে থাকে, ভাইয়া তখন হালকা একটু ভয় পায়। তারপরে ও দুষ্টুমি করতেছে যে এগুলো ব্যাপার না কোনো না, আমাকে বলতেছে যে তুমি ভয় পেও না। যাক, হঠাৎ করে একটা ডাল ভেঙে পড়ে আমাদের সামনে, একটা ডাল ভেঙে পড়ে, তখন তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে যায় যে কি হইতেছে আমাদের সাথে, হ্যাঁ এখন কি করা যায়, পিছনের দিক যাওয়া সম্ভব না, যে পিছনে আমরা এগুলো দেখে আসলাম বিড়ালগুলা, বা সামনেও কিভাবে যায়, সামনে তো ডালটা পড়ে গেল। মামা বলতেছে যে না এটা উপরে যাওয়াটা রিস্কি হবে। তো রাস্তার সাইডে আবার একাধ জায়গা ছিল যে যাওয়ার মতো, আমরা যদি ওই সাইড দিয়ে যাই তাহলে গাছটার উপর দিয়ে যেতে হবে না। তো আমরা ওই সাইড দিয়ে দুটা পড়তে পড়তে গেলাম, যাওয়ার পর গাছটাকে ওভারটেক করলাম, করার পর একটু সামনে গিয়ে পিছনের দিক তাকাই, তাকিয়ে দেখে যে না গাছ টাছ টপ ঠিক আছে, ওইখানে কোনো প্রবলেম হয় নাই, গাছে কোনো বাতাস নেই। হ্যাঁ, তারপর যাক আমরা গ্রামে ঢুকলাম। ঢুকার পর ভাই আবার বলতেছে মামাকে যে মামা আমরা তো যেহেতু প্রবলেম ফেস করতেছি, আমরা গ্রাম থেকে দু একজন ডাক দিই। হ্যাঁ, তখন মামা বলছে না সমস্যা না, আমরা তো এসে পড়ছি, আমরা তো গুদারে পেয়ে হইলে চলে যাব। তখন আর কাউকে ডাক দেওয়া হলো না। তো আমরা গেলাম গুদারের কাছাকাছি, গিয়ে দেখি গুদারা নেই, আর যিনি গুদারা চালান উনি হচ্ছে আমাদের মামাই হয়ে সম্পর্কে, ওনার নাম হচ্ছে আগুন্যা। ওনাকে আগুন্যা নামে অনেকে চিনে এলাকায়, হ্যাঁ ওনার হয়তো আসল নামটা আমার জানা নেই বা কারোই জানা নেই। যাক, তো আমরা আগুন্যা মামার কাছে গেলাম, বললাম মামা ডাকলো যে ভাই তুমি আছো বাসায়, তখন বললো হ্যাঁ মাস্টার সাহেব আপনি, এর আগে বলে রাখা ভালো যে মামাকে এলাকার সবাই চিনে, নাম হচ্ছে মানন মাস্টার, উনি একজন খুব পরিচিত মুখ আমাদের উপজেলায়। তো মামা গেছে মাস্টার মানুষ দিয়ে, আরে তুমি কই থেকে আসলে, মামা বললো যে আমি তো কুমিল্লার থেকে ট্রেনিং করে আসলাম, এখন তো এত রাত হয়ে গেল আমাকে একটু পার করে দেন। তো আগুন মামা আসলো একটা হারিকেন হাতি নিয়ে, এসে আমাদেরকে নৌকায় উঠাইলো, আমরা নৌকাতে উঠলাম। নৌকাতে উঠার পর আসলে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না, এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু সেটাই ঘটলো আমাদের সাথে। নৌকায় উঠার পর পরই বিড়ালগুলো ইতিমধ্যে আর আমরা দেখতে পাচ্ছি না, যে বিড়ালগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি না। আর একটা কথা আমি ভুলে গেছি যে আমাদেরকে তখন 15-20টা বিড়াল অ্যাটাক করছে, আমরা যখন বট গাছটা ওভারটেক করি তখন, হ্যাঁ তখন বট গাছটা আপনার তুফান বা বট গাছটা থেমে গেছে, স্ট্রিমিংটা থেমে গেছে, কিন্তু ফোন থেকে বেশ টেবিল আমাদের ফলো করছিল বিড়ালগুলো, তখন আমার ডিফারেন্স ছিল। যাক, এগুলোর পর আমরা যাই অনেক কষ্ট কষ্ট করে নৌকাতে উঠলাম। উঠার পর নৌকাতে উঠার পর যখন আমরা নদীতে নদীর কাছাকাছি গেলাম, নদীতে ডুববো, তখন নদীর আগে আবার একটু চর আছে, তখন তো বর্ষাকাল ছিল, চরের উপরে পানি ছিল। তো আমরা নদীতে উঠার পর পরে যে কাহিনীটা ঘটলো যে আমাদের নৌকাটা অনেক কাঁপাকাঁপি শুরু করছে, এরকম ভাবে কাঁপাকাঁপি শুরু হচ্ছে যে আসলে ওইখানে কোনো জ্বর অথবা তুফান আসতেছে এরকম। তো আমি অনেক ভয়ে কান্নাকাটি করতেছি, তারপর কান্নাকাটি করতে করতে একসময় আমি সেন্সলেস হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই। তারপর সকালে আমি জ্ঞান ফিরে, আমার জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পর যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে একটা মহিলা আকার, হ্যাঁ মহিলা শেপ, আপনার চুলগুলো অনেক লম্বা লম্বা, হাত হাত পেয়ে নখগুলো অনেক বড় বড়, আর মহিলার ফেসটা পুরো বোঝা যাচ্ছিল না এরকম আর কি, কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। এটা বললো হচ্ছে আগুন্না মামা, আগুন্না মামা সকালে আমাকে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে পরে কি হয়েছিল, তখন ঘটনাটা বললো। হ্যাঁ, ওই ওই শেপটা ওদের দিকে তাকিয়েছিল এবং মামাকে একটা কিছু বলছে, সেটা আমি বলতে চাই না এখন, বলাটা উচিত হবে না, এর জন্য আমি বলতেছি না। যা যা বলার বলছে, বলার পর যতটুকু বুঝতে পারছি এখন, এখন বুঝতেছি যে না আসলে হয়তোবা মামার উপর ভালো রকমত ছিল।
হ্যাঁ,
উনি এর আগে ভয় পেয়েছেন, সেটা আমি বলতেছি আর কি। তো হ্যাঁ, এর আগে বলা ভালো যে মামা ওইখান থেকে যাওয়ার পর পরই, বাসায় যাওয়ার পরে সন্ধ্যায় সেন্সলেস হয়ে যায়, এবং এরপর মামা অনেকদিন অসুস্থ ছিলেন,
বোবা ছিলেন বলেছিলেন আপনি।
হ্যাঁ, বোবাটা হচ্ছে আগে,
আচ্ছা আগেরটা,
হ্যাঁ আজিমপুরের যে ঘটনাটা,
এখানে আমরা আজিমপুরের ঘটনায় চলে যাই আসলে। হ্যাঁ, কি হয়েছিল আসলে এখানে আপনি মামার?
হ্যাঁ, এটা হচ্ছে প্রায় 25 বছর আগের ঘটনা, 23 থেকে 25 বছর। আমার খালার একটা বাচ্চা হয়েছিল, ছেলে বাচ্চা, ঢাকা মেডিকেল কলেজে। তো ছেলে বাচ্চাটা মারা যায়, মারা যায়, ডেলিভারি হয়েছিল 10টা থেকে 10:30টার মধ্যে অথবা এরকম সামথিং আশেপাশে আর কি টাইমটা হবে। তো ডেলিভারিটা হয়, তো মেডিকেল কর্তৃপক্ষ বলতেছে যে না আমরা বাচ্চাটা রাখবো না, আপনি যেহেতু আজিমপুর কবরস্থান কাছাকাছি, আপনি কবরে কবর দিয়ে আসেন, নিয়ে যান বাচ্চাটা, নিয়ে কবর দিয়ে আসেন। তো কি করা যেত, কর্তৃপক্ষ রাখবে না, হসপিটাল কর্তৃপক্ষ, তারা মামা নিয়ে এবং মামা একটা টেম্পু ভাড়া করে, তখন তো সিএনজি ছিল না, টেম্পু ভাড়া করে রিজার্ভ করে ওরা আজিমপুর কবরস্থানে চলে যায়। তো যেতে যেতে মোটামুটি 11টা বা সামথিং এরকম টাইম হয়ে যায়, তখন গিয়ে দেখে কেউ নাই, শুধু যে কেয়ারটেকারটা ছিল, হ্যাঁ উনিও প্রায় চলে যাবে এরকম অবস্থা। তো মামা বলতেছে যে যেহেতু চলে আসছি, লাশটা নিয়ে চলে এসছি, আপনি লাশটা কবর দিয়ে দেন। তো উনি অনেক রিকোয়েস্টের পর কথাটা রাখে, রাখার পর কবর দিয়ে মামা যখন গাড়িতে উঠে, ইয়াতে টেম্পুতে যখন উঠে, তখন নাকি একটা বাচ্চা, পিচ্ছি একটা বাচ্চা এসে বলতেছে যে টাকা দেন। এটা তো অদ্ভুত ব্যাপার যে এরকম সময় এখান থেকে বাচ্চা, হ্যাঁ আশেপাশে কোনো লোক নেই, কোনো মহিলা নেই বা ওর গার্ডিয়ান কেউ নেই, এসে বলতেছে টাকা দেন। তো স্বাভাবিক একটু অন্য ধরনের ব্যাপার, মামা নিয়ে মামা একটু ভয় পেয়ে যায়। তো মামা দিছে টাকা, যে একটু চাচ্ছি দিই, ওরা বুঝতে পারছে যে এখানে কোনো কিছু রং আছে। তো টাকা দেওয়ার পর সাথে সাথে আরেকজন এসে বলতেছে যে টাকা দেন। তো ওরও দেওয়া হয়েছে টাকা, সাথে সাথে আরেকজন এসে বলতেছে টাকা দেন।
এরকম করতে
এরকম করতে করতে, হ্যাঁ পারতে 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 অনেকগুলো আসলে হয়ে গেছে, কতজনকে টাকা দিবে আর কত টাকাই বা পকেটে আছে। হ্যাঁ, তখন এই পর্যায়ে এই কাহিনী দেখে আপনি যে কেয়ার টাকার ও চলে গেছে দৌড়ে,
ভয় পেয়ে নাকি?
হ্যাঁ ভয় পেয়ে, ভয় পেয়ে, হ্যাঁ ভয় পেয়ে চলে গেছে। আর মামানি সেন্সলেস হয়ে গেছে, মামানি সেন্সলেস হয়ে গেছে।
গত রাত্রে তো এত বাচ্চার আসার কথা না,
আসে না এত রাত্রে বা কবরস্থানে আসতে পারছে, কোনো গার্ডিয়ান নাই বা খুশি হয়ে যায়। তো মামা অবশ্য বুঝতে পারছে যে এখানে কোনো কিছু রং আছে। তো এখন আর কি করে, এখন তো এগুলো অ্যাট্রাক্ট করে মামাকে, আপনার এই বকে আপনার মনে করেন আশ্রি টাশ্রি ডাইরি বাজে ছিল, আশ্রি টাশ্রি মামানি সেন্সলেস হয়ে গেছে, আর ওদেরকে আশ্রি টাশ্রি একদম সিরিয়াস অবস্থা করে বলছে। তো ওরা ওইখানে সেন্সলেস হয়ে, মামা ওইখানে সেন্সলেস হয়ে গেছিলো। পরবর্তীতে নাকি সকালে আপনার মনে করেন কিছু লোক দেখতে পাই রাস্তার ধারে, তারপর ওদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে
পাঠিয়েছিল।
টেম্পু হলো আপনার একই অবস্থা, মানে সেন্সলেস অবস্থায় আসর টাসর এখানে রক্ত তক্ত নেই,
ওই বাচ্চাগুলো আক্রমণ করেছিল, আসলে
বাচ্চাগুলো আক্রমণ করেছিল।
এবং এরা কারা কিছু জানা যায়,
কিছু জানা যায় এখানে বাচ্চা। আর ঘটনা যেটা আমি একটু বলতে চাচ্ছি যে মামা পরবর্তীতে আপনার প্রায় 1 থেকে 1.5 মাস বোবা
ছিলেন, এই ঘটনার পর থেকে,
এই ঘটনার পর থেকে
কথা বন্ধ হয়ে গেছে,
কথা একদম বন্ধ, কোনো কিছুই করতেন না, চুপ থাকতেন। পরবর্তীতে আমার নানার একজন পীর বাবা ছিলেন, খুব কামেল, তো উনি ঝাড়ফুঁক করে, উনি খুব কামেল লোক, যেহেতু ধার্মিক লোক, যার বুক করে তারপরে প্রবলেমটা
সলভ করেন তাকে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসলে আজকের ঘটনাগুলো যেগুলো হয়েছে একটু লম্বা লম্বা ঘটনা হয়েছে, অডিও ক্লিপটিও বড় ছিল, একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি আবারও। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং তখন আপনাদের SMS এবং আপনাদের কিছু ফেসবুকে কমেন্ট পড়বো ইনশাল্লাহ। একটা বিরতি যাচ্ছি, স্টে টিউন রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
ভূত FM, the night comes alive with Gramophone.
Welcome back. ঘড়িতে সময় রাত 1:49। আমি দেখতে পাচ্ছি যে তুষার চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আজকের যে এপিসোডের সাথে তিনি বলছেন মাইন্ড ব্লোয়িং। আমাদেরকে আরমান খান সিলেট থেকে এসএমএস করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে SM সাগর লিখেছেন যে বেস্ট শো অফ বাংলাদেশ। আমাদেরকে হাদিউল ইসলাম লিখেছেন ভেরি ভেরি, আচ্ছা মানে তার কাছে অনেক অসম লেগেছে আজকে তাই লিখেছেন। আকাশ আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি ধোলাইপাট থেকে। এছাড়াও নাবিসা লালবাগ থেকে SMS করেছেন, তিনি শুনছেন আমাদের ডাক্তার কাজিনের সাথে। এছাড়াও অলি আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে আছেন। লিমন শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের এখানে লিখেছেন যে টুডে ইজ 256 এপিসোড অফ ভূত FM, 256তম এপিসোড। এবং আপনি প্রত্যেকটা জিনিস তার মানে একদম মানে আপনি যে নিজের কাছে রেখেছেন এবং গুনে গুনে গেছেন, এটা একটা বিরাট ব্যাপার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ভুবান বনশ্রী থেকে দেখেছেন, এবং আমাদের কাছে কাউসার আলী নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন, শাওন আমাদের সাথে রয়েছেন, কাপসি থেকে তুষার আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এনডি মামুন হাসান, এছাড়াও টিমাথ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আহমেদ ফার্মগেট থেকে, আমাদের সাথে রয়েছেন এনডি আল মামুন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আবির খিলগাঁও থেকে, এছাড়াও আকাশ রয়েছেন আমাদের সাথে, নাবিসা রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই ফেসবুকে আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদের এখানে সাদ রয় সানি, এছাড়াও মেহেদি হাসান রিয়াদ আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও এখানে ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন সালাম শেখ বেশিকদার জয় লিখেছেন, রয়েছেন আমাদের এখানে রানা দেব রয়, ইমাদ ইসলাম, সুজন ভৌমিক, এছাড়াও রয়েছেন আমাদের এখানে সালমান শিকদার জয়, মোহাম্মদ বিন আব্দুল মুহিত, এছাড়াও মেহেদি হাসান নিলয়। আমার যে পেজটা রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি অনেকেই এখানে এই মুহূর্তে ফেসবুকের এই পেজটিতে রয়েছেন। অসম্ভব ভালো লেগেছে আজকের ভূত FM লিখেছেন এম ডি মাসুদ রানা, এছাড়াও অসম ভূত FM লিখেছেন ইমন, এছাড়াও দেখতে পাচ্ছি আরমান খান আলিফ আতিফ লিখেছেন আমাদের এখানে, এখানে এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি খালিদ হাসান হৃদয়, এছাড়াও চন্দন সরকার আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন রেইন ড্রপস, এছাড়াও আমাদের এখানে রয়েছেন সালমান শাহ সাকিল সহ আরও অনেকে। যাই হোক, আমাদের ফেসবুকের পেজ তো আমরা সারা সপ্তাহ জুড়ে দেখতে পারবো। যারা ফেসবুকে আমাদের সাথে কমেন্ট এখনও পাঠাতে চান পাঠাতে পারেন, যারা পরবর্তীতে শুনবেন তারাও পাঠাতে পারেন। অনেকে অ্যাপ দিয়ে দেশের বাইরে থেকেও শুনছেন, তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন অনেক অনেক কৃতজ্ঞতা। অনেকে এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি যে একটু পরে ফেরি করবো, অনেক মানুষ এখন রাস্তায় রয়েছেন, যেমন আমাদের আমাদের প্রশাসনের ভাইরা যারা আছেন, অনেক ডক্টররা রয়েছেন, অনেক চিকিৎসা সেবা দেন এরকম অনেকে রয়েছেন যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে শুনছেন এবং সেরকম SMS পাচ্ছি, সেরকম খবর পাচ্ছি, জানতে পাচ্ছি। তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা আপনাদের এই রাতের সঙ্গী হয়ে থাকতে চাই। প্রতি শুক্রবার অ্যাটলিস্ট আপনাদের রাতটা আমাদের সঙ্গে কাটবে এবং প্রচুর ভয় দেখাবো আপনাদেরকে, সেই আশ্বাস দিচ্ছি। এবং একটু পরেই তো সেহেরি, সুতরাং খুব বেশি দেরিও নেই, আমাদের যারা গেস্টরা রয়েছেন তাদেরও বাসায় ফিরতে হবে। এবং আমাদের আশা করছি যে আগামী সপ্তাহে আপনারা আমাদেরকে আরও ঘটনা পাঠাবেন এবং ঘটনা পাঠানোর অ্যাড্রেস তো আপনাদের জানানো আছে, জানাই আছে। তারপর আরেকবার মনে করে দিই, ভূত FM @radiofurti.fm, উইচ ইজ BHWTFM @RADIOFORTI.FM, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুকে অ্যাড্রেস আরেকবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutafm.rasal। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম এবং আশা করছি আগামী সপ্তাহ এরকম অনেকেই আগ্রহ দেখাবেন যে স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে, সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা আছেন বলেই ভূত FM আছে এবং আপনারা থাকবেন আশা করছি সামনের সময়গুলোতেও। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।